This track was downloaded from fusionbd.com.
আমি টুটুল আছি, মেঘলা আছে, যথারীতি আমাদের আজকের বিশেষ অতিথি হর্ষদীপ অলংকৃত করেছেন।
আর আজ সেই স্টুডিওর ঘড়িটা বলে দিচ্ছে সময় এখন ঠিক রাত 11:39 AM.
তাই আমরা মনে হয় গুরুর কাছে চলে যাব এবং তার মাধ্যমেই আজকের গল্পে যাব অতিথির মাধ্যমে।
আমরা চলে এসেছি অনুষ্ঠানের সেই মূল উপলক্ষে, যেখান থেকে আমরা এখন শুধুই সামনের দিকে পথ চলব আগামী দুইটি ঘণ্টা, যাকে নিয়ে এবং যার জীবনের ঘটনাগুলোকে নিয়ে আমরা কাছে থেকে দেখতে চাই, সেই মানুষটা এখন অলঙ্কৃত করেছেন আজকের হটসিট। প্রথমে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আমি করতে পছন্দ করি, আমি প্রথমে আপনার নামটা জানতে চাইব।
গুরু, আমার নাম মোহাম্মদ বদরুদ্দোজা পলাশ।
পলাশ, পলাশ কেমন অনুভব করছেন এই হট সিটে এসে?
খুব ভালো লাগতেছে আসলে। আমি দীর্ঘ দেড় বছর যাবৎ অনুষ্ঠানটা শুনে থাকি, মাঝে মাঝে অনেক ব্যস্ততার কারণে হয়তো শোনা হয় না, তো যা হোক শুনতে শুনতেই ভালো লাগেছে। এবং নিজের ইচ্ছাও ছিল যে আমি এখানে যাব, আমার কিছু কথা আছে যেগুলো বলা দরকার, সেই সূত্রে মানে আমি সেই সুযোগটা পেয়েছি, এজন্য আমার খুবই ভালো লাগছে।
আমাদেরও ভালো লাগছে যে আপনি আমাদের এই হট সিটে এসেছেন। এবং আপনি তো জানেনই যে আমাদের এই যদি অনুষ্ঠান হিসেবে বলতে হয় তাই বলা, কিন্তু এখন শ্রোতাবন্ধু যারা আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকেন তারাও কিন্তু এইটাকে অনুষ্ঠান বলতে পছন্দ করে না, বরং তারা পছন্দ করেন এটি এমন একটি অনুষ্ঠান বা প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষের জায়গা করে দেয়া হয় এবং একজন সাধারণ মানুষকে উপলক্ষ করে আমরা সবাই মিলে তার হয়ে বাঁচি বা তার হয়ে চিন্তা করি। তো কেন সিদ্ধান্ত নিলেন যে নিজের জীবনের কথাগুলো এই হট সিটে এসে বলবেন?
আমি প্রথমে ভাবছি যে মানে অনেক আগে থেকেই ভাবছি যে আমি যদি এখানে যে আমার কিছু কষ্টের কথা, অর্থাৎ মানুষের জীবনে ভালোবাসা থেকেই থাকে, তো আমিও তেমনই একজনকে ভালোবাসতাম, তার কাছ থেকে অনেক কষ্টও পেয়েছি, ভালোবাসাও যে পাইনি তা না, ভালোবাসাও পেয়েছি, যাক সবকিছু মিলে শেষ একটা কিছু রেজাল্ট আসছে। এই সূত্রেই আমি ভাবছি যে এখানে যে আমার কষ্টের কথাগুলো বলবো, বা আমি অনেক সময় ভাবি যে কষ্টের কথাগুলো বললে হয়তো হালকা হওয়া যাবে, এই উদ্দেশ্য করেই আমি এখানে আসছি।
আপনার পরিবারে কে কে আছে?
আমার বাবা আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে।
সো ফাইনালি আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং বসেছেন সেই হট সিটে। যখন আপনি এর আগে কথা প্রসঙ্গে বলছিলেন যে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাতে আসলে আমার জীবনে যদি কোনো কিছু কমপ্লেক্সিটি থেকে থাকে, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, সবকিছু থেকে হয়তো বের হয়ে আসতে পারবো, জীবনটাকে হয়তো ছন্দায়িত করতে পারবো এবং নতুন উদ্যম নিয়ে আবার হয়তো আগামীকালের সকালের সূর্য দেখতে পারবো, এই যে ভাবনাগুলো আপনার ভেতরে ছিল, এখানে কিন্তু স্পিরিচুয়াল কিছু নেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কিছু মাইক্রোফোন, দেন একটা মনিটর, কয়েকটা ল্যাপটপ, এই নিয়ে কিছু টেকনোলজি নির্ভর কিছু জিনিসপত্র এখানে আছে, একটি সাউন্ড প্রুফ রুম, একটা ঘড়ি টিকটিক করছে, টুটুল, মেঘলা, আমি বসে আছি, খুব সাধারণ মানুষজন আমরা। তো এখন তো এই ভাবনা ভাবার আর কোনো কারণ নাই যে একদম মিরাকল আপনার জীবনে হয়ে যাবে, স্পিরিচুয়াল কিছু হয়ে যাবে, কালকে সকাল অন্যরকম হয়ে যাবে, এমন ভাবার তো এখন আর কোনো কারণ নাই। তার মানে সবকিছু স্বাভাবিক এবং সাধারণভাবেই সামনের দিকে যাবে বলে আপনি মনে করছেন। আপনি কি নার্ভাস কোনোভাবে?
আসলে এইভাবে কখনো কোনো অনুষ্ঠানে যোগ দেয়নি, যার ফলে হয়তো একটু নার্ভাস ফিল করছি, তবে আমার মনে হয় বেশি সময় এটা।
আচ্ছা, আপনার ছোটবেলার কথা কিছু শুনি, আপনার পরিবারে কে আছেন এবং কিভাবে আপনার বেড়ে ওঠা সেটা সম্বন্ধে একটু শুনি।
আমার বেড়ে ওঠা, যে প্রথমে বলি গুরু, যে ছোটকালে আমার অবশ্য আম্মা মারা যান খুব ছোটকালে, যেটা আমার জানা নেই আর কি, আমি আমার আম্মাকে দেখি নাই। তো মানে আমার দাদা দাদি ফুপু এরাই চাচাদের কাছেই আমি মানুষ হয়েছি, এবং আমরা তিনটা ভাই চাচা চাচিদের কাছে এবং দাদা দাদির কাছে মানুষ হয়েছি। তো বাবা তো মেডিকেল অফিসার, তো উনি তো সময় বাইরে দেন, রোগীপত্র নিয়ে ব্যস্ত এবং অফিস নিয়ে ব্যস্ত থাকতেন, তো এই আর কি। আমার ছোটকালটা খুব কষ্টের গেছে, যে আমার তিন ভাই
বোন নাই।
হ্যাঁ, বোন নাই। তো বাসায় লেখাপড়া করছি, বড় ভাই বেশি কেয়ার করতো, মানে আমাকে খোঁজখবর বেশি নিত বড় ভাই, লেখাপড়ার সব ক্ষেত্রেই আর কি আমার বড় ভাই খোঁজখবর নিত। তো গুরু আমি অনেক কষ্ট করে গুরু আমি লেখাপড়া শিখেছি, আমার বড় ভাইও লেখাপড়া শিখছে, সে এখন একটা কোম্পানিতে আছে, আর আমি তো একটা রিয়েল এস্টেট কোম্পানিতে আছি অ্যাকাউন্টস অফিসার হিসেবে। তো গুরু ছোটকালে যে আমি যে লেখাপড়া মাস্টার্স কমপ্লিট করব এটা কিন্তু আমি জীবনে ছোটকালে কিন্তু এতটা স্বপ্ন দেখি নাই, কারণ মা না থাকলে আমার মনে হয় যে অনেক কিছুই পূর্ণ হয় না আর কি, অনেক কিছু গ্যাপ থেকে যায়, কারণ হচ্ছে যে আমার বাবা আমাদের প্রতি তেমন একটা মানে ইয়ে নিত না, সময় করে হয়ে উঠত না, আর গুরু আমার বাবা নিত না তেমন একটা খোঁজখবর নিত না। তো পরে যখন আস্তে আস্তে বেড়ে উঠলাম ক্লাস 8-9 পর্যন্ত যখন উঠলাম গুরু আমি আমার বাবা আমার মায়ের আমার বাবা পরে আবার বিয়ে করেন, তো আমার মা তো আমাদের লেখাপড়া বন্ধ করেন, বিশেষ করে আমার লেখাপড়াটা বন্ধ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন, এবং আমার নানা মায়ের ছোট বোন আর কি উনি ছোটকালে আমাকে বলছিলেন, আমার কিন্তু গুরু ভালো রেজাল্ট করছি আর কি, প্রাইমারি স্কুল থেকে আমি হাই স্কুল লেভেলের 6 পর্যন্ত আমি ভালো রেজাল্ট করছি, সেভেন উঠছি গুরু অনেক আমি ভর্তি হতে পারিনি, আমার বাবা আমাকে তেমন মানে কেয়ার করেনি, অর্থাৎ টাকাও ঠিক মতো দেয়নি, এবং আমি যখন 7 পাড়ি দিলাম অর্থাৎ তখন নামে মাত্র ভর্তি আর কি, ছাড়া আমাদের আমাকে অনেক ভালোবাসত, আর ছোটকালে গুরু আমি ছবি আঁকা আর নাচ মানে ডান্সটা পারতাম আর কি, হ্যাঁ গুরু আমি নাচ ছোটকালেই করতে পারতাম, আমাকে অনেক ভালোবাসত। তো গুরু এইটে আমি ভর্তি হতে পারি নাই, আমার বাবা টাকা দেয় নাই, এক কথায় আমার বাবা ভর্তি করেন নাই, আমার মায়ের কারণে হোক আর যে কারণে হোক আমাকে ভর্তি করেন নাই। গুরু আমার এক পরিচিত আত্মীয় আর কি এক কথায় তিনি তার কাছে আমি বললাম, সে বললো যে ঠিক আছে ক্লাস করো, তো আমি গ্রুপ তখন এ বি ভাগ ছিল আর কি, গ্রুপ ভাগ ছিল, আমি এ গ্রুপে আমি ক্লাস করতে শুরু করলাম, আমার ভর্তি করে নিল স্যার, নিজের পকেট থেকে হয়তো বা টাকা দিয়েছে কিনা আমি জানি না, তবে আমার নামটা ছিল আর কি। আমি লেখাপড়া শুরু করলাম গুরু, আমি অনেক কষ্ট করছি আর কি, তো লেখাপড়া ক্লাস 8 পাস করলাম, 8 থেকে যখন 9 উঠবো গুরু তখন আমার ভর্তি করল না বাবা, তো মানে আমি হেড স্যারের কাছে গেলাম, যে স্যারকে বললাম যে স্যার আমার তো ভর্তি হতে হবে, তা আমার ব্যবস্থা করেন, তো বলছে ঠিক আছে তোমার 8 এর ইয়েটা স্যারকে ডাকলো যে তোমার 8 এর কত বাকি আছে দেখি, গুরু দেখে দেখলো যে গুরু পুরাটাই বাকি, মানে ভর্তি টাকাটাও বাকি, গুরু আমাকে একটা চট দিয়েছিল গুরু, আমি সেদিন ভাবলাম যে আমার লেখাপড়া মানে এখানেই শেষ হয়ে গেল। তো গুরু আমি অনেক অনেক কষ্ট করে গুরু আমি এত কষ্ট করছি জীবনে, মানে আমার বাবার সামর্থ্য ছিল গুরু, আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি গুরু, এক কথা হচ্ছে যে 9 আমি বই কিনতে পারিনি গুরু, আমার ক্লাস 9 থেকে কিন্তু শুরু, এসএসসি পরীক্ষা দিতে হলে কিন্তু 9 এর বইটাই পড়তে হয়, অর্থাৎ 9-10 এর বইটা কি একই বই, কিন্তু গুরু অনেক কষ্ট করে আমি লেখাপড়া করছি। তো আমি আমার ফুপুকে বলতাম, ফুপু আমাকে অনেক ভালো, সব ফুপুই আমাদেরকে ভালোবাসে, তো তার মধ্যে আমার একটা ফুপু আমাকে অনেক ভালোবাসত, ফুপু আবার ব্যাংকের ম্যানেজার, তো ফুপুর কাছে বললাম বেড়াতে আসলাম, আমি ফুপুকে বললাম, ফুপু শুনে বলছে যে বইয়ের জন্য লেখাপড়া বন্ধ হবে, আমি বই তো করলেন, পরে গুরু বাবা বই মানে ভর্তি করলেন আর কি, বই তো ফুপু দিলেন আর তা পুরা ভর্তি বাবা করলেন, তবে যে স্কুলে আমি পড়াশোনা করতাম বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, তো গুরু এখান থেকে আমার অন্য একটা স্কুলে ভর্তি করালো যেখানে আমার যাওয়া সম্ভব ছিল না গুরু, মানে 3 কিলো থেকে 4 কিলো আমাকে হাঁটতে হতো, এরকম একটা ইয়ে ছিল আর কি। আর একটা কথা গুরু, যে গ্রামীণ স্কুলগুলোতে আসলে ঠিক মতো লেখাপড়া ছাড়া শেখায় হয়তো বা কোনো কোনো স্কুলে ঠিক মতো শেখায় না, গ্যাপ থেকে যায়, তো ম্যাথ এরকম অন্যান্য সাবজেক্টে এরকম গ্যাপ থেকে যেত, কিন্তু গুরু আমার বন্ধু বান্ধব সবাই লেখাপড়া ঠিক মতো করতো বা ভালো রেজাল্ট করতো, কিন্তু আমি গুরু ভালো রেজাল্ট করতে পারিনি, তখন থেকে আমার শুরু হলো মানে জীবনের নিচের দিকে চলে যেতে লাগলো। আমার গুরু বাবা বাবাকে বললাম যে বাবা আমার তো এই অবস্থা, আমার তো পড়তে হবে, তো প্রাইভেট কিছু ব্যবস্থা করেন, তো বাবা বলল ঠিক আছে দেখব না, গুরু আর দেখা হয়নি, মানে আমাকে আর কখনো আমি সেভাবে করতে পারিনি। তবে আমাদের ইউনিভার্সিটি পাশে ছিল গ্রামের, মানে বাড়ির বাসার পাশেই, মানে ইসলামিক ইউনিভার্সিটি পাশেই। তো গুরু ওখানে আমার এক বড় ভাই ছিলেন, উনি পাবলিকেটে পড়ত, রুইস নাম। তো ওনার কাছে গুরু আমি পড়াশোনা মানে প্রাইভেট পড়তাম আর কি, আমার আরো দুইটা ফ্রেন্ড ছিল ওদের সাথে পড়াশোনা করতাম।
আমরা শুনছি আমাদের আজকের অতিথি বন্ধু পলাশের কথা, যে আজকের হট সিটে বসেছেন, এবং দুঃখজনক যে শুরুটা এমনভাবে হবে বা শুরুটা এমনভাবে শুনতে হবে সে ধরনের মানসিক প্রস্তুতি হয়তো আমাদের কারোরই ছিল না। টুটুল, তোর মা আছেন?
মা আছেন,
তোর তো মা আছে, আমারও মা বেঁচে আছেন, এবং যাদের মা জীবিত আছেন দোয়া করি যে হে স্রষ্টা তুমি অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখো, সুস্থ রাখো, নিরাপদে রাখো আমাদের মাদেরকে। কারণ যদি অনেক বড় কোনো সমস্যায় পড়ে যায়, যেমন দেখা যাচ্ছে শেয়ার বাজারে ধর কয়েক বড় কোনো দুর্ঘটনার সামনে পড়লাম, প্রথম যে ঘ্রাণটা নাকে এসে লাগে সেটা হচ্ছে আমার মায়ের শরীরের যে ঘ্রাণ, প্রথম যে জায়গাটা আমার চোখের সামনে ভাসে সেটি হচ্ছে আমার মায়ের আঁচল, প্রথম যে মুখটা আমাকে সমস্ত কষ্ট থেকে সমস্ত রকমের চ্যালেঞ্জ থেকে এক লহমায় আমাকে উদ্ধার করে সেটি হচ্ছে আমার মায়ের মুখ। এই দিক দিয়ে আমরা হচ্ছে অনেক ফরচুনেট, কিন্তু আমার আজকের হট সিটে যে বন্ধুটা বসে আছে সে বন্ধুটা তার স্মরণেও নাই তার মায়ের কোনো রকমের কোনো পিকচার তার মনের মধ্যে রাখার মতো পরিস্থিতি নাই, কারণ সে কখনোই মাকে জ্ঞান হওয়ার পর থেকে সেভাবে কখনো দেখেনি। তারপরে তার একার যুদ্ধ একা শুরু করেছে যেখানে বাবা একরকম থেকেও না।
গুরু মানে এই যুদ্ধের পিছনে আমার ভাইয়া ছিল, যে আমার ভাইয়া আমাকে যথেষ্ট হেল্প করছে, আমার ভাইয়া আমার জন্য আমার বাবা মায়ের কাছে মার খেয়েছে, মানে অনেক কথা শুনেছে মার খেয়েছে। গুরুর মধ্যে একটা কথা বলি, যে আমি যখন এসএসসি পাশ করলাম, পাশ করার পর আমি কলেজে ভর্তি হওয়ার সময় আমার কাছে টাকা ছিল না গুরু, আমার বাবাও দেয়নি। তখন গুরু একটা বিয়ের কথা চলছিল আমার, যে ওই ছোট কালে ওই মানে এসএসসি পাশ করার পরে আর কি। গুরু আমার তো মাথায় অনেক মানে এত টেনশন ফিল করছি যে আমি এতটুকু বয়সে বিয়ে করব, আমার ভাইয়া রয়েছে, তারপর আমার ছোট কাকা ছিল তো সেও বিয়ে করে নাই, সে আমাদের সিনিয়র আর কি। তো বড় ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি থাকতে আমি বিয়ে করব, তোকে করবে সমস্যা নেই, তুই আগাতে থাক। আর গুরু আমি এতে রাজি হলাম না, বাবার বন্ধু বান্ধব যারা ছিল কিছু তারা আমাকে বললো যে দেখো পলাশ তোমার বাবা যেটা বলছে আমার মনে রাজি হওয়াটাই ভালো, তোমার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। গুরু আমি বললাম যে দেখেন আমার বাবা যেটা মানে যে ডিসিশনটা নিচ্ছে এটা মনে ভুল নিচ্ছে, কারণ আমার প্রত্যেকটা ছেলেরই কিন্তু একটা জীবনের একটা আশা থাকে, কিন্তু আমার তো অনেক আশা আছে, আমার বড় হতে হবে, আমি চাই মাস্টার্স কমপ্লিট করব। মানে আমি যখন আমি এই স্বপ্নটা দেখি নাই, কিন্তু আমি যখন এসএসসি পাশ করছি যে এত কষ্টের মধ্যে আমি যখন এসএসসি পাশ করছি তখন আমার আশাটা জেগে উঠল। আর গুরু আমার খুব ইচ্ছা ছিল যে আমি ঢাকা চাউল কলা ইনস্টিটিউট
ফাইনালি বিএটাকে তো পাশ কাটাতে পেরেছেন
না গুরু, আমি এইটা চলছিল গুরু তিন বছর আমার পরে খুব ঝড়, আমার যদি ইয়ে হয় বাবার হাটের সমস্যা ছিল, যদি এই কারণে আমার সমস্যা হয় তাহলে এজন্য তুই
আপনি কেন আপনার উপরে বড় ভাই আছেন তাদেরকে না বলে আপনার প্রতি এত জোরালো কারণ
কেন? আমি জানি না যে কেন আমার প্রতি এটা করা হলো।
মেয়ে পক্ষরা কি আপনাকে পছন্দ করেছিল এমন কিছু? যে ফাঁকে একটু আপনারও বর্ণনা দিয়ে দিই, যেহেতু আমি শ্রোতা বন্ধুদেরকে বর্ণনা দিতে পছন্দ করি যাতে করে তারা ভাবতে সুবিধা হয় যে কার কথা শুনছে তারা। আমার সামনে যিনি বসে আছেন, হোয়াইট ফুল স্লিভ শার্ট, ব্ল্যাক প্যান্ট এবং উজ্জ্বল গৌরবর্ণ গায়ের রং, উচ্চতাও একজন সুপুরুষ ধরনের একটা একটা ইসে যেটা লাগে আর কি, সে ধরনের উচ্চতা সব মিলিয়ে একটা মোটামুটি সুপুরুষ একটি প্যাকেজ, এবং যেটা বলছিলেন পলাশ। আমি তাই ভাবছি যে এসবের কারণে মেয়ে পক্ষরাই হয়তো অনেক আগ্রহী হয়ে আপনার সাথে বিয়ের জন্য আগ্রহী হয়েছে, ব্যাপারটা কিরকম? না হলে বড় ভাই থাকতে আপনার বাড়ি থেকে কেন আপনারই বিয়ের জন্য এত চাপাচাপি শুরু করেছে বা অন্য কোনো কারণ?
তখন বড় ভাই অনার্স কমপ্লিট হয়ে গেছিল আর কি শেষের দিকে, তো তখন ওনারাও ভাবলো যে যদি এত যেহেতু পাশ ছেলে মানে করবেও না ঝামেলা হতে পারে, আর বাবাও দেখলো যেহেতু ও হয়ে গেছে একটা পজিশনে যেতে পারবে।
আপনার যদি একটা হিল্লে হয় ব্যাপারটা এরকম, বাবা হয়তো এইভাবে চিন্তা করেছেন,
এটাও হতে পারে, বা আমার ফ্যামিলিতে আমি জানি না এর পিছনে কোনো কারণ ছিল কিনা, বাবার উদ্দেশ্য কি ছিল আমি কখনো জানতেও চাই নাই। তো গুরু আমি খুব মানে কথা শুনে আমি খুব কেঁদেছিলাম, খুব কেঁদেছিলাম গুরু। আমার বাবারকে আমি মিনতি করেছিলাম, বাবা তুমি বিয়েটা বন্ধ করো প্লিজ, আমার এই বিয়েটা বন্ধ করো। তো গুরু আমার বাবা বলল আমি যেটা করবো সেটাই তোকে শুনতে হবে। তো গুরু আমি মানে দেখতে আসলো লোকজন, মানে ওই মেয়ের মা বাবা আসলো, আসার পর আমি সামনে গেলাম, বাবা বলল যে এই ওখানে যে কোনো ধরনের নেগেটিভ কথা বলবি না, ঠিক আছে। তো গুরু বাবাকে কথা শুনে গেলাম, যাওয়ার পরে গুরু তাদের কাছে কথা প্রশ্ন করলো, অনেক কিছু লিখতে দিল, লিখে নিল কথাগুলো, বলার পর গুরু চলে গেল। গুরু আমি এই ফাঁকে একটু কথা বলি যে গুরু আমি একটা চিঠি লিখেছিলাম মেয়ের বাবার উদ্দেশ্যে আর কি, বলেছিলাম যে আমার অনেক আশা আছে, আমার অনেক আশা আছে যে আমি বড় হতে চাই, আমি এই মুহূর্তে আমি বিয়ে করব না। দেখেন আমার তো প্রত্যেকটা ছেলেরই কিন্তু ইচ্ছা যে উপরে উঠা, অর্থাৎ লাইফটা ডেভেলপ করা। তা আমার অনেক স্বপ্ন আছে, তো দয়া করে আপনি আমার এই স্বপ্নকে নাশ করবেন না, অর্থাৎ ধ্বংস করবেন না। আমি তাদেরকে মানে দেওয়া চিঠিটা পাওয়ার পরে গুরু পরের দিনই এসে আমাকে বলল আর কি, আমার বাবাকে বলল যে দেখো দেখো তোমার ছেলে এইভাবে চিঠি দিছে, সে তো বিয়েতে রাজি না, তুমি তো জোর করে রাজি করাচ্ছ, হ্যান ত্যান। তো ঠিক আছে আমি আমার মেয়ে দিবই না যেহেতু ছেলে এইভাবে বলছে। তারপর বাবা শোনার পরে বাবা এসে আমাকে অনেক রাগারাগি করলো, এক পর্যায়ে আমাকে অনেক মারছিল, বা কেউ অনেক সময় মানে আঘাত করছে আর কি, বকাবাধ্য করছে। তো গুরু আমি ওই দিন রাত্রে গুরু আমাকে রুমের মধ্যে নিয়ে আমার বাবা মা বাবা বলল যে তুই বিয়েতে রাজি হবি কিনা, মানে এই ধরনের নেগেটিভ কথা বলছিস, আমাকে আমাকে কি কোনো বিপদে ফেলাবি, বা তুই চাস যে আমার আমার জীবন থেকে আমার আমার আমি শেষ হয়ে যাই। গুরু আমি তিন দিন না খেয়েছিলাম গুরু, আমার রুমের মধ্যে নিয়ে আমার মা আমার বাবা আমাকে অনেক মেরেছিল গুরু। আমি একটা শব্দ উচ্চারণ করেছিলাম গুরু আমি বিয়ে করব না, আমার বাবাকে বলেছিলাম আমি বিয়ে করব না। তো গুরু আমার বাবা মানে এমন আমাকে আমাকে তো মারছে, আমার মার আমার বড় ভাইয়ের ঠেকাইতেছে, তো এর পাখ ইয়ার কারণে মানে আমার কিছু কিছু মারটা অবশ্য আমার বাবার বড় ভাইয়ের কেউ লেগেছিল আর কি। তো যাই হোক এক পর্যায়ে গুরু আমি বাসা থেকে দৌড় মারছিলাম আর কি, বাবার পাশ থেকে আমি দৌড় দিয়েছিলাম, দিতে গিয়ে গুরু পরে একটা পুকুর আমাদের পুকুর আছে পুকুরের পাশে যে গুরু কাঁদছিলাম, ভীষণ কাঁদলাম, কেঁদে বললাম যে আমার জন্য আমার বাবার আমার বাবার আমার জন্য আমার বাবার শেষ হয়ে যাবে, আমার বাবা আমার জন্য টেনশন করবে, ইম্পসিবল। গুরু আমি ব্যাক করলাম, এসে আমার বাবা আমাকে খুঁজতেছে, সবাই পরিবার সবাই খুঁজতেছে যে হয়তো অ্যাক্সিডেন্ট করবে বা ওর কোনো কিছু হয়তো দুর্ঘটনা ঘটাতে পারে। গুরু এসে আমার ছোট কাকা মানে
তখন কোন ক্লাসে পড়ছেন আপনি যখন?
গুরু তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের মিডিল আর কি,
অর্থাৎ।
তো গুরু সেই মুহূর্তে আমার বাবা আমাকে মানে ফিরে এসে আমি ছোট কাকে বললাম কাকু আমি রাজি। গুরু আমার ছোট কাকা আমাকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদছিল গুরু। গুরু আমার গুরু সেদিনের কথা আমি মনে করলে আমার খুব কষ্ট হয় গুরু। আমার বাবা আমার বাবাকে বাঁচানোর জন্য, আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য গুরু আমি খুব কেঁদেছিলাম সেদিন গুরু। আমার বাবা ভাবে নাই একবার ভাবে নাই যে যে আমার সন্তান কি বলতে চায় শুনতে চায় না গুরু। আমার বাবাও আমার জন্য খায় না দুই দিন, আমি তিন দিন গুরু খাই নাই। তো গুরু আমার বাবা আসলে আসার পর বাবা বলছে যে ঠিক আছে আমি পলাশের সাথে বসে খাবো আর কি, খাবার রেডি করো। মা রেডি করলো, বাবা আমি আমি বাবার বসার আগে আমি বসছি, তো মা বলছে যে একসঙ্গে একসঙ্গে খাও কারণ তোমার বাবা দুদিন খায় নাই। আমি বললাম যে আমি ছয় আমি তোমাদের সব কথা মেনে নিব, আমি এই কথাটা মেনে নিতে পারবো না, আমি বাবার সাথে বসে খাবো না গুরু। গুরু খাওয়ার সময় চোখের পানি অজস্র ধারায় ঝরতে লাগলো গুরু। গুরু আমি এতিম হয়েছি বলে কি আমার জীবনের এতটা অসুবিধা আসবে গুরু, আমি জীবনে কখনো ভাবতে পারি নাই। আমার জন্য আমার বড় ভাই প্রচন্ড মার খেয়েছে গুরু। গুরু আমার জীবনের সবচেয়ে বড় কি বলবো গুরু, আমার আমার ভাইয়া আমি আমার ভাইয়াকে ভালোবাসি, কারণ আমার বাবা আমার মা আমার বাবা আমার মা যদি কেউ হয়ে থাকেন তবে আমার বড় ভাই, তিনি আমাকে অনেক ভালোবাসেন, জানি না আমার কথা আজকে শুনছেন কিনা। আমার জন্য তার মাস্টার্স এর লেখাপড়া ঠিক মতো হয়নি গো, আমার জন্য তার মাস্টার্স এর ভর্তি টাকা জন্য তার বাসা থেকে দেয়নি গুরু, আমার ভাইয়াকে দেয়নি, আমার জন্য গুরু। গুরু তারপরে আমি ভাইয়ার সাথে মায়া বলছে যে আমার ভাইয়ার দিকে আর আমার বাবার দিকে তাকিয়ে গুরু আমি ফিরে এসছি। আমি বলছি ঠিক আছে তোমরা যা করো আমি তাই শুনবো, আমি রাজি আছি গুরু। তারপর গুরু চলতে লাগলো, এভাবে চলতে লাগলো, সেই বাড়ি মেয়ের বাড়িতেও নিয়ে গেল আমার, যে তুই যে রাজি আছিস এটা তারা যেন জানতে পারে, তুমি যেতে হবে তোকে। তো গুরু আমি পরের দিনই গেলাম, গুরু পন স্যান্ডেল বাড়ি গিয়েছিলাম, গুরু গুরু চিরা স্যান্ডেল গুরু চিরা জামা পরে মানে সংগ্রহ করছিলাম। অবশ্য বাবা আমাকে মুখে বকা দিল, আমি বললাম বাবা আমি তোমার সব কথা শুনবো কিন্তু এটা আমি শুনতে পারবো না গুরু, আমি বাবাকে বলেছিলাম। তো বাবা বলছে ঠিক আছে, আমার চাচা বোঝালো আর কি ছোট কাকা, তো বললো যে যাক পরে যেভাবে যেতে চাচ্ছে যাচ্ছে তো এটাই গুরু। সেখানে গেলাম, যাওয়ার পরে ওই মেয়ের বাবা মেয়ের মা আর কি আমাকে ভীতরাষ্ট্র আসি আমাকে এসে আমাকে প্রশ্ন করলো যে বাবা আমার তো একটাই মেয়ে তো তোমার সাথে দিতে চাই, তো আমার তো যেহেতু ছেলে একটা আর তুমিও তো আমার ছেলেই হবা তাই না, তো তোমার কি মত, তোমার কাছ থেকে তোমার মুখ থেকে শুনতে চাই। তাই বলছে যে আমার বাবা মা যে মতটা দেয় আমার বাবা যেটা বলে সেটাই সঠিক। ঠিক আছে বলছে না আমি তোমার মুখ থেকে শুনতে চাই গুরু, আমি যাওয়ার সময় আমার ছোট কাকা ছিল সাথে ওনার সাথে শেয়ার করছি, উনিও আমার অনেক কথা বলছে। তো গুরু বলছে যে আমার ছোট কাকা আবার বলছে যে কি হয়েছে, আরে আমার ছেলে রাজি না মানে আমরা যা বলবো সেটাই সঠিক। আমি বললাম হ্যাঁ সেটাই সঠিক।
নতুন করে আপনাকে জিজ্ঞেস করার তো কিছু ছিল না, কারণ অলরেডি আপনি
চিঠি লিখে দিয়েছিলাম যার ফলে এই ঘটনা ঘটেছিল গুরু। তো গুরু যা হোক তিন বছর পর গুরু যা হোক ওই থেকে আমি ওইখান থেকে আমি মুক্ত হয়েছিলাম। আমার ট্রাজে ওই তিন বছর আমার পরে অনেক 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 কষ্ট এসেছিল গুরু, আমার থেকে বেশি কষ্ট হয়েছিল আমার ভাই। আমার ভাইয়া যে কষ্টটা পাইছে আমার জন্য মানে তা আমি হয়তো বোঝাতে পারবো না। তো গুরু আমার ভাইয়া আমার জন্য অনেক কিছু করেছে গুরু, সে আমার বাবা মা ছিল গুরু। আমি ঠিক মতো খাই না, আমি গুরু আমি সত্য কথা একটা বলি যে আমি ক্লাস সেভেন পর্যন্ত কিন্তু বিছনায় আর কি পোশাক করতাম। আমার বাবা আমার মা সকাল উঠে কিন্তু আমাকে মারতো গুরু, তাই মারতো
মানে সৎমাজিনি আর কি,
গুরু মারতো। তো আমি যে বিছনায় শুধু ঘুমাতাম ওর সাথে করে বড় ভাইয়ের সাথে করে ঘুমাতাম গুরু, সেই বিছনায় মানে আমার মানে একটা গুরু মানে কাঁথা ছিল গুরু। তো গুরু সেই কাঁথা মানে ভিজে যেত আর কি মানে পোশাক করতাম, তো বড় ভাইকে জয়ে ঘুমাতাম, তাকে জয়ে ধরে ঘুমাতাম গুরু। প্রতিটা দিন গুরু আমি ওকে জয়ে ধরে ঘুমাতাম গুরু। মা যে কেমন ছিল গুরু, মায়ের যে ভালোবাসা গুরু আমি পাই নাই, আমার ফুপুদের কাছ থেকে পেয়েছি গুরু, দাদা দাদির কাছ থেকে পেয়েছি, কিন্তু মায়ের ভালোবাসা কি তারা দিতে পারছে গুরু? না, আমার বাবা মায়ের অর্থ সম্পদ আছে, যথেষ্ট অর্থ সম্পদ আছে, কিন্তু তারপরে গুরু আমি বঞ্চিত হয়েছি গুরু। আমরা তিনটা ভাই মানে তিনটা ভাইয়ের মধ্যে ছোট ভাই দাদা দাদি ও চাচারা সবাই ওকে ভালোবাসত, কারণ ও তখন ছয় মাস, বাবা যখন মারা মা যখন মারা যান তখন ও ছয় মাস, আর আমার তো তখন তো জ্ঞানই ছিল না গুরু, আমি তো জানি না যে আমার মা মারা গেছেন।
এটা আসলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আপনার জীবনের যে হাহাকার বা কষ্টের জায়গাগুলো অনেকখানি ভরিয়ে রেখেছিল আপনার বড় ভাই, সংগত কারণে আপনার জীবনের কথাগুলো যখন আসবে ঘুরে ফিরে আপনার বড় ভাইয়ের প্রসঙ্গ আসবে এবং আমরা শুনব তার কথা, যদি সম্ভব হয় ফোনে নিয়ে আমরা আমাদের কাছ থেকে আমাদের পক্ষ থেকে অনেক সম্মান আর ভালোবাসা অনেক শ্রদ্ধা জানাব সেই মানুষটিকে যদি আমরা তাকে ফোনে পাই। এখন আপনি বলছিলেন যে ফাইনালি আপনি আপনার সাথে কথা মেয়ে পক্ষের লোকজন বলল এবং আপনি বললেন যে বাবা আমার বাবার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত এখন আমার, তারপরে কি ওইখানে কি সম্পর্কটা আর সামনের দিকে কন্টিনিউ হয়নি?
না গুরু, ওখানে মানে অনেক ওরা হচ্ছে মানে মেয়ের বাবা মা বুঝতে পারছে যে এটা সম্ভব না।
আচ্ছা, এর মধ্যে আপনি চিঠি দিয়েছিলেন সেটা একটা ব্যাপার ছিল, ফাইনালি ওখানে বিয়েটা হলো না?
না হলো না, তবে তারা তিন বছর লেগেছিল আর কি, এক কথা এত কিছু হওয়ার পরও তিন বছর লেগেছিল। শেষ পর্যন্ত আমি বড় ভাইয়ের পরামর্শ এবং নিয়ে আমি গেলাম, বড় ভাইকে আমি বুঝালাম, মানে বড় ভাই অবশ্যই এই ধরনের মেমোরিতে কাজ করতো খুব কম, যে কিছু আউট নলেজ যেটা, আমি বড় ভাইকে বললাম বড় ভাই চলো মেয়ের বাবাকে আমরা ডাকি, ডেকে আমার কথা কিছু বলি, হ্যাঁ করো বিয়ে করবো তো সময় দিতে হবে, আমি একটু লেখাপড়া শেষ করে নিই তারপরে না করবো গুরু। এইটা নিয়ে ডেকে নিয়ে আসার পরে বড় ভাইয়া তার হাত জোর করে জড়াই ধরে স্কুলের পাশে বসে কথা বলল, বোঝালাম তাকে, তা বললো দেখেন এই অবস্থা, তখন আপনি কি করবেন, বিয়ে দেন, আপনি লেট করে দেন? তো গুরু সে বুঝতে পারছে যে ছেলে আমার মেয়ে বিয়েও করবে না, আর আমার মেয়েকে যদি ছেলের হাতে দিই তাহলে আমার মেয়ে হয়তো সুখেও থাকবে না। যা হোক,
পলাশের যে কষ্ট শুরু হয়েছিল সেই ছোটবেলা থেকে পড়ালেখার জন্য, সেই পড়ালেখাটা এখন কোন পর্যায়ে?
গুরু মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকাতে, বাংলা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি। আর
এই যে মাস্টার্স কমপ্লিট করলেন, এই সময়ের মধ্যে কি কোন রকমের ঝড়ঝঞ্ঝা আসছিল বুকের মধ্যে, কোন কাঁপুনি, কোন ভালো লাগা?
মানে আমার জীবনটা
জোর করে কাউকে কোন সম্পর্কে জড়িয়ে দেয় না, নিজে থেকে একটা টান
অনুভব। আমি একজনকে ভালোবাসতাম গুরু, সেখান থেকে যদিও আমি অনেক আঘাত পেয়েছি। তারপর বলি গুরু, আমি তার বাসা অবশ্য ঢাকাতেই, হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়াতে, এই মাগুরাতে। তো গুরু আমি যখন ঢাকায় আসছি, আমার স্বাস্থ্য ভাইয়ের হাত ধরেই আর কি ঢাকাতে আসছি। আমি প্রাইভেট একটা প্রতিষ্ঠানে জড়িত ছিলাম, শিক্ষা প্রতিষ্ঠানে, পাশাপাশি কিছু মানে একটা প্রাইভেট হসপিটাল আর কি, হসপিটালে কাস্টমার কেয়ার আমি জড়িত হই। তো সেখানেই তার সাথে আমার দেখা এবং ওখান থেকেই শুরু আমার। তো আমি যখন প্রথমত যখন একদিন হসপিটালে আর কি আমি বসে আছি, তো উনি চলে যাবেন আর কি, মানে যার কথা বলছি তার নাম অবশ্য ইভা। তো গুরু আমাকে বলছে যে এসে নিচে, উপর থেকে এসে নিচে বলছে যে আমি তো চলে যাব, তো এখানে টাকা আছে, তুমি টাকাগুলো অমুকে দিয়ে দিও। ঠিক আছে। তো আমি তার আগে আমি গুনে নিচ্ছি যে ঠিক আছে কিনা টাকা, সব ঠিক আছে কিনা। তো গুরু বেশি ছিল টাকা, তো বলার পর আমি বলছি বেশি আছে, বলছে না ঠিক আছে টাকাগুলো সবই ঠিক আছে, মানে যা এখানে টাকাগুলো আছে। তুমি চলে গেলাম, আমি টাকা বেশি, যেটা বেশি ছিল সেটা আমি পকেটে রাখলাম, আর বাকি যে টাকাটা ছিল মানে যে হিসাবটা যেটা দিয়ে গেছে সেটা আমি যাকে দিতে বলছিলাম আমি তাকে দিয়ে দিছি আর কি। তো গুরু তিন দিন পর আমি টাকাটা ফেরত দিই যে দেখেন এই টাকাটা বেশি ছিল। অবাক হয়ে গেল, পলাশ টাকা ফেরত দিল।
দেখেন টাকাটা একটু বেশি ছিল, কিন্তু এই লো ভলিউম করলে যারা শুনছে বাইরে তাদের কিন্তু শুনতে একটু প্রবলেম হয়, তো ভলিউমটা একটু উপরে রেখেও কথা বলে আমাদের জন্য সুবিধা হবে। পলাশ,
তারপর গুরু আমি টাকাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে তো অনেক কথাই বলল, তো পরে অবশ্য দেখাও করলো, আমার সাথে কথা বললো। একদিন আমাকে ডাকলো যে পলাশ আসো, সেদিন আমার ছুটি ছিল, অফিস ছিল। তো আমি বাসা থেকে ওই দিন জুম্মা শুক্রবার জুম্মা নামাজ পড়ে তারপর গেছি, ও আমাকে ফোন দিল যে তুমি আসো একটু আমার সাথে একটু শেয়ার করো। গেলাম, যে গুরু পাশাপাশি বসলাম, বসে আমি ওকে অনেক শেয়ার করলাম, অনেক কাজ টাজ করে দিলাম, গল্প করলাম অনেক। তারপর গুরু আমি 10:30 পর্যন্ত ছিলাম, 3:00 থেকে 10:30 পর্যন্ত ছিলাম। গুরু চলে যাওয়ার পরে মানে চলে যখন যাচ্ছে গুরু আমাকে বলে যায়নি যে আমি চলে যাচ্ছি। আমি অপেক্ষা ছিলাম যে পলাশ আল্লাহ হাফিজ এটা তো বলতে পারে, কিন্তু এটা বলে নাই গুরু, চলে গেল গুরু। আমি কেঁদেছিলাম, কে কেন অজান্তে, কারণ যে যাওয়ার সময় ওরই একটা বন্ধু ছিল। এর ভিতরে অনেক মানে মাস যেটা যে এটা, তবে গুরু আমি রাতে ফোন দিয়েছি যে কেমন আছো তুমি, তুমি চলে আসলে আমাকে তো জানালে না যে এই অবস্থা। তো গুরু আমি ওকে ফোন দিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এভাবে চলতে লাগলো, দীর্ঘদিন চলতে লাগলো। তারপর ও আমাকে কিন্তু দেখে বুঝতে পারে গুরু যে তুমি মনে হয় আমাকে কিছু বলতে চাচ্ছ, ও এভাবে আমাকে বলে যে তুমি মনে হয় কিছু বলতে চাচ্ছ আমাকে। আমি বলছি যে না তেমন কিছু না, কাছে না নিতে তাই বলো সমস্যা নেই। কিন্তু গুরু আমি মানে এখন বলতেছি গুরু ও আমাকে তখন থেকে ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো।
আপনি টের পেয়েছিলেন যে সে ভালোবাসে?
বুঝলাম, মানে পরে এসে আমি জানতে পারলাম।
আচ্ছা,
তো
নির্দ্বিধায় কি বললেন আবার নিচু স্বরে?
তো গুরু আমাকে ও বলতে লাগলো যে মাঝে মাঝে ফোন দিতেও কথাবার্তা বলতাম। তারপর গুরু একদিন আমাকে বলছে যে তুমি আসো, তো আমি গেলাম যে মানে সেই অফিসে আর কি গেলাম, যে বসতে বলে বলছে তুমি কি লিখতে চাও সেটা লিখে জানাও, মানে কি বলতে চাও, লিখে বলতে পারছো না তুমি লিখে জানাও। তো আমি কেউ গুরু জানাতে পারতেছি না, কারণ আমি আসলে তখন মানে ভালো ওকে ভালোবাসতে শুরু করলাম, মানে
অজান্তে
আর কি। তো চলতে লাগলো এইভাবে। তারপর আমি
আপনার রিভার একটু বর্ণনা দেন না, আমরা একটু
লম্বা, আমার মতো লম্বা আছে, আমি হচ্ছে 9 ইঞ্চি, আমি 8.5 ইঞ্চি আর হচ্ছে 7 অনেক বড়, আমি 8.5 আছি ও 7 এরকম। আর শ্যামলা ও ইডেন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছে,
আকৃষ্ট হয়েছিলেন প্রথম দফায়, পরে হয়তো কাছাকাছি
ব্যবহারটা বেশি ভালো, আমি আকৃষ্ট হয়েছিলাম। ও আমাকে প্রায় বলতো, আর গুরু আমি জীবনে কখনো কোনো মেয়ের সাথে রিক্সায় উঠি নাই, অ্যাট ফার্স্ট ওর সাথে কিন্তু উঠেছি। একদিন আমাকে ডাকলো, আমি রিক্সায় গেলাম, ও হাতটা ধরে বলছে তুমি কি বলতে চাও নির্দ্বিধায় বলো।
সেটা তো বহু দফায় চেষ্টা, ক্লাস নিয়ে যখন কাজ হলোই না ফাইনালি রিক্সাতে। হ্যাঁ, তারপরে
আমি রিক্সাতে ঘুরতে লাগলাম, আমি তখন আমার গায়ে কম্পন শুরু হয়ে গেল আর কি, কাঁদতে লাগলাম, কারণ আমি কখনো রিক্সায় উঠি না মেয়েদের সাথে, ওই তখনই শুরু আর কি। আর গুরু ও যখন দেখা করবে তার মিনিমাম আমি 3 ঘন্টা 2 ঘন্টা আগেই আমি রেডি হয়ে আসছি আর কি, 3 ঘন্টা মিনিমাম।
ঠান্ডার দিনে তাই নাকি?
না গুরু, আমি মানে মেয়েদের সাথে কখনো
ইচ্ছা হয়নি।
আর হচ্ছে যে আমি কি বলবো ওকে, কি বলবো, কি দিয়ে মানে শুরুটা কিভাবে করব। আর আমি যেটা বলতে চাই মানে যে আমি তোমাকে আমার খুব ভালো লাগে এইসব কথা।
তারপর আপনাকে জিজ্ঞেস করা হলো যে যা বলতে চাও বলো, এবার কি করলেন? এর মধ্যে আপনি 3 বার ফেল করেছেন বলতে পারেননি, ফাইনাল রিক্সাতে কি বললেন?
কিন্তু রিক্সাতেও আমার বলা হয়নি। তো তুমি বলছো না আমার তো এমন কেউ হয়ে ওঠেনি, এইভাবে বললাম আর কি। তো এভাবে চলতে লাগলো আর কি, অনেক জায়গায় ওকে ওর সাথে ঘুরতে লাগলাম, রেস্টুরেন্টেও গেলাম অনেক জায়গায়। তো গুরু এর মধ্যে আমি একদিন বললাম ওকে আমি তোমার অনেক ভালোবাসি, মানে ভালোবাসি কিনা জানো তোমাকে আমার ভালো লাগে এক কথায়, শুরুতেই আর কি এটা বললাম যে তোমাকে আমার অনেক ভালোবাসে।
হ্যাঁ,
আমি তোমাকে ভালো লাগে আর কি, তোমাকে কাছে আর কিছু না ভালো লাগে। তো আমি বলছি তোমার, তো বলছে যে আমি বলবো না, তুমি যেটা বলতে পারো না।
এটা কি কথার প্রেক্ষিতে বলেছেন নাকি প্ল্যান করে বলেছেন?
না, প্ল্যান করেই বলছিলাম আর কি। আমার তো ওকে যখন একসাথে উঠি রিক্সায় বা কোথাও বসে থাকে তখন গুরু ওকে দেখলে আমার মানে কম্পন উঠে যায়, ওর সাথে কি কথা বলবো বা কি বলতে চাই তা আমি বলতে পারি না।
This track was downloaded from fusionbd.com.
তো গুরু একদিন আমি বিস্তারিত বললাম যে আমি তোমাকে ভালোবাসি বললাম। এই ক্ষেত্রে বলি যে গুরু আমি একটা অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম, ও আর আমি নিজেই আর কি একটা ব্যাংকে গেছিলাম পে অর্ডার করতে। সেদিনে গুরু লেখে যে পে অর্ডারটা লিখবো এরকম জায়গা ছিল না, মানে ও যে লিখবে আমি উপরে মানে হাতের উপর রেখে লিখতেছি কিন্তু ও লিখতে পারতেছে না। তার হচ্ছে আমি ইয়ে করি, আমি একটু হামো দিই, তুমি আমার পিঠের উপর রেখে লিখো। তো একটা হাসি দিলে, বললো যে না তুমি লিখে দাও, আমার বসা লাগবে না, তুমি লিখে দাও। গুরু আমি লিখে দিলাম। তো আমি ওদিনে নাস্তা করছিলাম না, আমাকে নিয়ে এসে নাস্তা করালো, সাথে আরো একজন ছিল। তো যাওয়ার সময় বলছে পরেশ চলো বাসায় যে আমাদের বাসায় যে। তো সেভাবে বললো না আর কি, যদি একটু ডিপি ভাবে বলতো তাহলে আমি হয়তো যেতে পারতাম, বলে না। আমি ভাবলাম যে একটা মেয়ের বাসায় যাওয়াটা ঠিক হবে না, আমি ফিরে আসলাম গুরু। তারপর গুরু একদিন এভাবে চলতে লাগলো, আমি ওর কথাটা জানালাম, ও বললো যে পলাশ আমি সত্যি তোমাকে ভালোবাসি, যেদিন তুমি টাকাটা ফেরত দিলে আমি বুঝলাম যে তুমি কেমন ধরনের ছেলে। পলাশ আমাকে বিস্তারিত বললো যে আসলে আমি কোনোদিন কাউকে বলতে পারিনি পলাশ যে
দুজনে ভালোবাসায় ডুব দিয়ে পলাশ এবং ইভা।
হ্যাঁ, চলতে লাগলো এভাবে।
কিরকম চলতে লাগলো একটু গল্প টল্প শুনি।
অবসর সময়ে আমিও জব করতাম লেখাপড়ার পাশাপাশি, অবসর সময় আর গুরু আমার ওর একটা ভালো একটা দিক ছিল যে গুরু আমাকে উৎসাহ দিত লেখাপড়া থেকে শুরু করে মানে কিভাবে চলতে হবে কোথায় কিভাবে মিশতে হবে সবকিছু বলতো, মানে আমাকে পরামর্শ দিত গুরু। আর গুরু আমি যেটা বলি যে আমার ও আমাকে বলেছিল ওর মাস্টার্স আগে আমার একটা গ্যাপ ছিল, আমি বললাম হয়ে যায় কি, তো আমাকে ওই পরীক্ষার আগে বলছে যে তুমি যদি ফার্স্ট ক্লাস না পাও তাহলে কিন্তু তোমার ঘর থেকে বের করে দিব। উনি আমাকে উৎসাহ দিলে আমি পারবো, তো এভাবে দিত। তো যা হোক গো, এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছিল যে আমি ওকে ভালোবাসতাম, ও জানতো বা ওর ফ্যামিলিতেও জানতো, গুরু খুব বেশি জানতো। তো এর মাঝে হচ্ছে যে একটা ছেলে ছিল, একটা বন্ধু, মানে আমাদের আর একটা বন্ধু ছিল আর কি, গুরু। তো সে তার সাথে রিলেশনে জড়াই গিয়েছিল আমি শুনলাম আর কি, তার সাথে ডেটিংও করছে।
কে?
কথাটা শুনে
আমি কার কাছে শুনলাম?
আমি শুনলাম মানে কি যে পরস্পর শুনলাম আর কি, বাইরে থেকে শুনলাম।
হঠাৎ হঠাৎ করে কিন্তু ডিনামাইট ফেলেন, আমি নর্মালি আপনার ভালোবাসার মধ্যেই কেবল ডুব দিয়ে আছি আমরা, দাম করে আর একটা কথা
সম্পর্ক ছিল শুনলাম। তো তারপরে আমি শোনার পরে আমি ওকে প্রশ্ন করলাম, বলছে যে না, ও আমাকে সে অস্বীকার করলো আমার কাছে যে না। তো গুরু তারপরে দুর্ভাগ্য যে গুরু যাকে যার কথা বলছিলাম সে আমি একই মেসে উঠেছিলাম, অর্থাৎ সে কিন্তু আমার কলিগ ছিল, একই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে ইয়া করতো, আমাকে সার্ভিস করতাম। তো গুরু কিন্তু সেই ছেলে জানতো না যে আমি ওকে ভালোবাসি, জানতো না। গুরু ফোনে রেগুলার কথা হতো, মানে এইভাবে চলতো। তো গুরু একদিন দেখি ওর নাম্বারটা, ওর ফোনে ওর নাম্বারটা রয়েছে, মানে কথা বলছে কিছুক্ষণ আগে, এটা আমি দেখতে পেয়েছি। তো আমি কিছু বলো না গুরু, ওর কাছেও বলে নেই, বলতেই পারে, অসম্ভব কিছু না। তারপর গুরু এইভাবে চলতেই লাগলো। তারপরে হঠাৎ করে গুরু শুনতে পারলাম যে মানে ওই, তারপর গুরু আমি ওর কাছে আমি প্রশ্ন করলাম যে তুমি এর সাথে কি সম্পর্ক, মানে ছেলেটার সাথে কি সম্পর্ক করছো, করছে না। তো তারপর গুরু ইয়া করলাম আমি ওর সাথে, গুরু আমি ওর সাথে শেয়ার করলাম যে দেখো যদি ঘটনাটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাকে জানাও। তো বলছে না আসলে সত্য না। তো গুরু হঠাৎ একদিন ওই ছেলেটার কাছে জিজ্ঞাসা করছে যে আপনি কাউকে ভালোবাসেন, করছে হ্যাঁ তো বলা যায়। তো বলছে যে কাউকে বলবেন না, তো বলছে না বলেন সমস্যা নেই, বলছে ইভাকে ভালোবাসি। তো ভালো, তো হেল্প করার লাগবে বলেন আমি করব। গুরু আমি তখন মানে অভিনয় করতে বাধ্য হয়েছি, কারণ যে আমি যদি তখন নার্ভাস ফিল করি তখন ও বুঝতে পারবে যে আমি ওকে ভালোবাসি, কারণ ও জানতো যে ও আমাকে জিজ্ঞাসা করছে পরশু আপনি বিপাকে ভালোবাসেন। তখন কিন্তু গুরু ভালোবাসার মানুষের সৃষ্টি হয়নি আর কি, এক কথাই। তো আমি বলছি না সেই ধরনের কিছু না। তো যাই হোক ও আমার কাছে সব খুলে বলো যে ওর সাথে চিড়িয়াখানায় তো গিয়েছিল, সেখানে গুরু অনেক কিছু করছে। গুরু আমি শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম, গুরু ওর সাথে অনেক কিছু করছে, মানে অনেক খুশি বলতে কি যে যেটা আমি বলতে পারতেছি না এই মুহূর্তে, তার সাথে মানে ওর সাথে ঘোরাফেরা করছে এক কথায়। তো গুরু আমি আমার ওকে আমি পরে ফোন দিয়ে ওকে আমার কাছে নিয়ে আসি, নিয়ে আসার পরে ওকে জানাই যে তুমি কি ওর সাথে ঘুরতে গিয়েছিলে, তো বলছে যে না। তো তাই আমি বলছি শোনো আমার ফ্রেন্ড কিন্তু একটা ফ্রেন্ড কিন্তু তোমাকে দেখছে, তুমি মিথ্যা কথা বলো না। তো বলছে না। তো গুরু আমি সব কথা খুলে বললাম যে তুমি
আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন যাতে করে সবার কান পর্যন্ত যায় আর কি
কথা। ওর সাথে বলছে না আমি ঘুরতে যাইনি। তো তারপর গুরু আমি চট দিয়েছিলাম একটা মিথ্যা কথা বললাম, আমি শুনছি আমি, সে আমাকে বলছে যার সাথে তোমার রিলেশন সে আমাকে বলেছে যে হ্যাঁ আমি
ঘুরতে গেছিল, এবং সাধারণত প্রেমিক প্রেমিকারা অনেকে যেরকম কাছাকাছি
যেটা আমি বলতে পারছিলাম না
সেটা বলতে পারলে সমস্যা নেই, এটা বুঝছে কাছাকাছি বলতে কাছাকাছি।
তো গুরু আমি সেদিনে ওকে মারছিলাম, গুরু আমি সেদিন দুপুরে বাসায় লাঞ্চটাও করে নাই, ওর সাথে পাঁচটা ঘন্টা আমি কাটিয়েছি এবং ওকে উপরে খুব টর্চারিং করছিলাম আর কি গুরু, ও আমার উপর করছিল। তো ও
মানে একদম এক কথা মারামারি করছেন আপনি?
হ্যাঁ মারছে আর কি, এক কথা
মারছেন, সেও মারছে
না, সে না তো আমি তাকে মারছি আর কি, কারণ জানে যে পলাশ কতটা ভালোবাসে, ও জানতো যে পলাশ কতটা ভালোবাসে। তো গুরু এইভাবে হওয়ার পরে তো আমি রিক্সায় উঠছি, আমি যে তোমাকে আগাই দিয়ে আসছি। তো গেলাম উঠলাম রিক্সায় উঠে ওকে বাসা পর্যন্ত আগাইতে এসে গুরু আমার সাথে বিহেভ করলো, একটু খারাপ আচরণ করলো। আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম, কাঁদতে কাঁদতে চলে আসার পর গুরু আর ওকে আমি আর ফোন দিলাম না, ওর সাথে আর কথা বললাম না দুই দিন। তারপর ও আমাকে ফোন দিয়ে বললো পরেশ তুমি একটু আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি গেলাম, যাওয়ার পর ওর সাথে বিস্তারিত আলোচনা করলাম, তো আমি বললাম যে সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি যে আরেকজনকে ভালোবাসো আমি তো জানতাম না, তো যা হোক আমার মতো করে থাকিয়ে দাও তুমি। তো বলছো যে তুমি ছাড়া আমার কি আছে। গুরু সেদিন চা স্টলে বসে, মানে স্টলে বসে আমি ওর সাথে কথা বলছি, গুরু আমি অনেক ওর কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম যে ও তো ভুল করতে পারে, মানুষের জীবনে ভুল হতেই পারে।
সম্পর্ক থাকা অবস্থাতে তো ইভা অন্যজনের সাথে সম্পর্ক জড়ায়নি, মানে আগে সম্পর্কটা ছিল তাই তো,
আগে সম্পর্ক মানে কি ওই যখন একই সাথে তিনজন একই সাথে জব করতাম আর কি। মুখে তুলে দিতেছিল, বললো যে না আমি খাবো না, তো মানুষের সামনে দিচ্ছিল তো নেয়নি বলে মারছিল।
কথা ইভা দুজনের সাথে সম্পর্ক রেখেছিল একসাথে, আপনার সাথে এবং সেই ছেলের সাথে।
তো গুরু আমি ওই ছেলেটা জানতো না যে হচ্ছে আমি ভালোবাসি ইভা কে, বা ইভা আমাকে ভালোবাসে জানতো না, কিন্তু ও দুজনের মধ্যে ভালোবাসা আছে, ও সেটা আমাকে প্রকাশ করলো। আমি ওরা একবার সহজ করে দিলাম যে হ্যাঁ আপনি আমার কাছে খুলে বলেন, যেহেতু ইভার সাথে আমার যোগাযোগ হয় তাহলে আমাকে বলেন, আমি আপনার ব্যবস্থা করে দিব, বা ওর সাথে যে
ছেলেটার সম্পর্ক আছে।
আমি ওকে জানালাম যে ইভা আমি সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি নেই তোমার মধ্যে নেই, তুমি তোমার মতো করে জীবন করো, আমার মতে আমি জীবন করি। তো গুরু ওকে আমাকে রিকোয়েস্ট, তো তারপর গুরু আমি ওর সাথে করে একটা স্টলে যে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর ওর সাথে একটু গল্প ফল্প করে আমি চলে গেলাম, ও চলে গেলাম, আমি বাসায় চলে আসলাম। তারপর গুরু এর মধ্যে আবার এ ধরনের আরেকটা বলতে কি যে একদিন গুরু ওর একটা বোন আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তা আমি ওকে বললাম গুরু ওকে বললাম যে ইভা আচ্ছা আমার ভাই আছে, ভাই একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, তোমার বোন তো বসে আছে, তো যদি ওখানে যদি করতে চাই মানে অর্থাৎ যদি শিক্ষকতা করতে চাই তাহলে আমি হচ্ছে ব্যবস্থা করে দিতে পারি। তো বলছে যে ঠিক আছে যদি পারো তাহলে করে দিও। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি ভাইয়ের সাথে কথা বলি, তুমি ভাইয়ের সাথে এসে কথা বলো। তো বলছে ঠিক আছে। তো গুরু একদিন জানালাম সব কথা জানালাম, ভাইয়ের সাথে এসে ওর বোন আসলো, ওর বোনের সাথে করে গুরু গেলাম, সেখানে যেয়ে গুরু কথা বললাম, বোনের সাথে করে সেখানে যেয়ে কথা বললাম, তারপর বললো আশ্বাস দিল। তো গুরু ব্যাক করার সময় ওই আমার ওই ফ্রেন্ড মানে ওর বোনের সাথে করে আমি ব্যাক করার সময় দেখি ও একটা ছেলের সাথে করে শপিং এ ঢুকছে হাত ধরে, কিন্তু এই ছেলেটা আমার থেকেও অনেক আগে ওর সাথে সম্পর্ক ছিল, ভালোবাসত। তো আমি শোনার পর ও বলছে আমি জানতাম, আমি ভাবছি যে ওর কাজিন মনে হয় হাত ধরে শপিং মলের মধ্যে মানে ওই ওই যেখানে চাকরি করতো তার পাশে আর কি ঢুকছে। হ্যাঁ আরেকজন
বলেন কি।
তো আমি দেখে আমি তখন মানে একটু নিজের কাছে সান্ত্বনা দিলাম যে আমার মনে হয় কাজিন হতে পারে, আমার তো ধারণাটা করা ঠিক হবে না। তো গুরু আমি ওর বোনের কাছে শুনলাম যে ইনি কি বলছে ভাইয়ের আপুর ফ্রেন্ড। তো বলছি আচ্ছা, তো বিনোদনের কথাবার্তা বললাম, তো বলছে ভাইয়ের সাথে বিয়ের সম্পর্ক বিয়ের কথা ছিল, তো বাসা থেকে দিবে না, ছেলের ফ্যামিলি ভালো না, হ্যান তেন দিবে না, বিনোদনের কথাবার্তা বলছে। তো ওর কাছে শুনলাম যে ও তোমার কি হয় কাছে, ও আমাকে কিছু না ধর পরিচিত আর কি, বিনোদনের কথাবার্তা বললো। তো একদিন গুরু এভাবে চলতেছে, রেগুলার চলতেছে। তো একদিন আমি গুরু ওকে ইয়া করলাম, ওর ডাকলাম, বললাম চলো একটু কথা আছে আসো। তো আসার পরে গুরু ওর সাথে বৃষ্টিতে ভিজলাম আর কি রিক্সায় চড়ে, আর আমি ওকে বললাম দেখো যদি তুমি কাউকে ভালোবেসে থাকো তাহলে তুমি ঘুরে যেতে পারো, আমার কাছ থেকে সরে যেতে পারো, আমাকে কষ্ট দিও না প্লিজ, তুমি আমাকে কষ্ট দিও না, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি নিজেও বলেছো যে পলাশা আমি এখন যদি কাউকে ভালোবাসার কথা বলে থাকি তাহলে তোমাকেই বলেছি যে পলাশা আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার কথা তোমাকেই কিন্তু জানিয়েছি, যদি সত্যি হয়ে থাকে তাহলে প্লিজ তুমি অন্য কারোর সাথে। ঠিক আছে গুরু, রিক্সায় কথা রিক্সায় ঘুরতে লাগলাম, বৃষ্টিতে ভিজেছিলাম, অনেকবার বৃষ্টিতে ভিজেছি আর কি গুরু। ও বৃষ্টি হলে গুরু আমাকে ফোন দিত যে আসো গুরু একটু ভিজি, বৃষ্টির মধ্যে ভিজি আর কি গুরু। আমি অনেক ওর সাথে রিক্সাতে উঠে আমি ভিজেছি, অনেক ভিজেছি গুরু। তো গুরু একদিন এভাবে চলতে থাকলো। তারপর হঠাৎ করে মানে ওই ছেলেটার সাথে, যে ছেলেটার কথা বলছি, যে ছেলেটার নাম শোভন আর কি, তো শোভনের সাথে দেখি ও দাঁড়িয়ে আছে। তা আমি বললাম যে কি ব্যাপার, দেখছি কোথায় আসছেন আমার সাথে দেখা করার জন্য আসছে। তাই তো এই তো দেখা করে চলে গেল। আমি বললাম আমি একটু মন খারাপ করেছিলাম যে তুমি এদের সাথে যোগাযোগ রাখবা না, আবার তোমার সাথে দেখা করতে আসছে, কথাবার্তা বললাম, এইভাবে চলতে লাগলো।
এইসব জিনিসগুলোকে মাথায় নিয়ে আপনার বৃষ্টিতে ভেজার এই মুহূর্তগুলো কেমন লাগতো তখন? ভালোবাসা মানুষের উপরে কিন্তু কারো ছায়া পর্যন্ত বরবাদ করা সম্ভব হয় না।
পুরো বলেছি যে আমি আসলে কোন মেয়ের সাথে রিক্সায় উঠেনি, ওর সাথে রিক্সায় উঠে গুরু মানে আমি এতটা ভালোবাসতাম যে ও যখন আমার সাথে রিক্সায় উঠতো ও আমাকে মানে গুরু সেই মুহূর্তে কথা আমি বলতে পারবো না,
কথা একটু বলেন
যে আমার নাকি বডি স্ট্রাকচার ওর কাছে ভালো লাগতো।
জানি
না আমাকে বলতো গুরু যে তুমি গেঞ্জিটা খুলে ফেলাই সবাই দেখুক, এরকম হতো। আর
কোনো কথা হলো
আর হচ্ছে যে আমার দিকে খেয়াল রাখতো যে আমার মোবাইল ভিজতেছে কিনা, ও আবার ইয়ে করে রাখতো, সবকিছুই আর কি খেয়াল রাখতো। তবে এর ভিতরে অনেক আনন্দ করতাম,
কিরকম
আনন্দ, আমি বলছি আমি ইচ্ছা থেকে নেমে যাই, তো আমার তখন জয় ধরতো আর কি, এরকম আর কি। তো যাই হোক এভাবেই চলতে লাগলো অনেকদিন, এভাবে চলতে লাগলো। তারপর একদিন
আপনি কি সত্যি সাক্ষাৎ খুলে ফেলতেন নাকি?
না গুরু, তবে যখন লোক থাকতো না তখন
আবার করে নিতে
একটু বড় উপর পর্যন্ত নিতাম, খুলে ফেলে দিই। তো গুরু এভাবে ওর সাথে আমি চোখ চড়াফেরা করছি।
খুব ভালো হতো যে এই যে এসব নার্ভাস এবং প্রেমময় এইসব ঘটনাগুলোকে নিয়ে যদি টুকরো টুকরো কিছু মুভি তৈরি করা যেত এবং গোটা ওয়ার্ল্ড এর এরকম প্রেম
যে ওকে ভালো এতটাই ভালোবাসে যে গুরু আমি কিছু খেলে মানে আমি যদি কিছু খাই সেটা ওর জন্য রেখে দিই। আমি যতগুলো অনুষ্ঠানে গেছি এ পর্যন্ত প্রত্যেকটা অনুষ্ঠানে গুরু আমি যে
আমরা তো বৃষ্টি থেকে বেরোতে পারিনি এখন সবে না ঘোরা শুরু হলো, মাঝে মাঝে আপনি শার্ট খুলতেছেন আবার পড়ছেন, আর কি হতো?
আর তেমন কিছু হতো না অবশ্য,
আপনাকে দিয়ে তো ভালোবাসা এই কথাটা বলাতেই তার কয়েক মাস ক্লাস নিতে হয়েছে। এবং টিপিক্যালি আর একজন ছেলের নামে যেটা শুনেছিলেন বোটানিক্যাল গার্ডেনে তারা কতখানি ক্লোজে ছিল, আমার মনে হয় যে এত ক্লোজে যাওয়ার বান্দা আপনি না।
না গুরু আমি এইভাবে আমি তো নিজেই আসলে ভয় পেতাম, ওইটা তো কেটে উঠতে পারিনি, আসলে সময়টাও কম দিত, আর ঘুরলে যদি রিক্সায় যতটুকু থাকতাম তখন ততটুকু কাছাকাছি থাকতাম। আর
এটা সেই কারণে না পারার, আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে একটা মানুষ যখন একটা মানুষকে সত্যি খুব ভালোবাসে, অনেক ভালোবাসে, তখন শারীরিক এই আবেদনগুলো অনেকখানি ছাপিয়ে যায়। সে তখন শারীরিক আবেদনের চাইতে তার সঙ্গ, তার শরীরের ঘ্রাণ, তার সাথে কথা বলা, তার সঙ্গ, এটাকে সে অনেক বেশি উপভোগ করে। এবং শারীরিক যে আবেদন, শরীরই যে আবেদন, সেটাকে সে তখন
মানে আমি যেটা বলি যে ও আমার কাছ থেকে এমন কিছু পেত কিনা আমি জানি না, তবে ও আমাকে অনেক ভালোবাসত। আর আমি হচ্ছে যে ওর না দেখলে ভালো লাগতো না, আর কথা না বলেই থাকতে পারতাম না গুরু ওর সাথে। আমি কথা এক মুহূর্তের জন্য অর্থাৎ একটা দিন আমি পার করতাম না ওর সাথে, রেগুলার কথা বলতাম মানে এইভাবে যে কেমন আছো।
দেখা যাক, লাজুক পলাশ এবং চৌকশ ইভা ফাইনালি এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ালো, আমরা ছোট্ট একটি বিরতি নেই এবং অল্পক্ষণ সময়ের মধ্যে ফিরে আসছি। টুটুল কথা দাও, কতক্ষণের মধ্যে আসছি আমরা?
আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব আর বন্ধুরা আমাদের সাথে জয়েন করতে পারেন।
সময়টা কত?
সময়টা আমরা এখন থেকে 7 মিনিট সময় নিচ্ছি। আবারও স্বাগত বন্ধু, চলছে আমার ভালোবাসা আর আপনি শুনছেন রেডিও আমার 88.4 FM। ভালোবাসার দুই সারথী আর যে টুটুল এবং আর যে মেঘলা, আমরা দুজনই আছি আর আমরা গল্পের মাঝখানে আছি, লাভগুরু আছেন এবং বিশেষ অতিথি আছেন, আর এ পর্যায়ে মেঘলা।
হ্যাঁ, আর বন্ধু ঘড়িও আছে, সময় তো বলে দিচ্ছে 12:38:24, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গুরুর কাছে।
হ্যাঁ গুরু, আমরা গল্পের মাঝখানে আছি,
আমরা সময় না নিই, সরাসরি চলে যাচ্ছি পলাশের কাছে। পলাশ, আপনি বলছিলেন যে ইভার সাথে আপনার সম্পর্ক, যদিও আপনি দেখছেন যে বিভিন্ন জনের সাথে ইভার সম্পর্ক আছে, তার প্রমাণও আপনি হাতে নাতে পেয়েছেন, আপনার রুমমেট এবং আরেকজন যে ছেলের কথা বললেন, এরকম অনেক বেশ কয়েকজন ছেলের সাথে তার সম্পর্ক, যেটা আপনি নিজে সরাসরি দেখেছেন এবং নিজে তার সাক্ষী, তারপরও আপনি ইভাকে ভুলতে পারছেন না, যেহেতু তাকে আপনি ভালোবাসি বলছেন, সেই কারণে আবার ইভার কাছে ঘুরে ফিরে চলে যাচ্ছেন তারপর থেকে।
তো এভাবে মানে ওর সাথে আমি চলাফেরা করতে থাকি, দেখাশোনা মানে ওকে মানে সময় দিয়ে থাকি, ও আমার পিছনে সময় দিয়ে থাকে। তো গুরু একদিন আমাকে বলল যে পলাশ, আমার একটা ফ্রেন্ড ছিল, বলছে যে পলাশ তুমি কি তোমার ওই ফ্রেন্ডের নাম্বারটা দিতে পারবা? বলছি হ্যাঁ অবশ্যই, ফ্রেন্ডের নাম রাজু। তো বলছে ঠিক আছে আমি রাজুর সাথে একটু কথা বলি, তারপর আমি তোমার সাথে পরে কথা বলবো। গুরু ওই এমবিএ করতো আর কি, ফার্মগেটে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এমবিএ করছিল, মানে রানিং করতেছিল। তো গুরু আমি ওই দিন আমার ফ্রেন্ডের সাথে কথা বললো, কথা বলার পর আমার ফ্রেন্ড আবার বলছে যে ওকে যেতে বলছে আর কি, যে তুমি ফার্মগেটে আসো, আমার ফ্রেন্ডকে যেতে বলছে। আমার ফ্রেন্ড বলছে পরেশ তো এবার তো আমাকে ফোন দিছে, তুমি কি ফার্মগেটে যাবো? তুমি না গেলে আমি যাবো না, ও তো আমাকে ডাকছে। আমি বলছে না আমি যেতে পারবো না ভাইয়া। তো বলছে যে তুমি না গেলে আমি যাবো না, তুমি আসো, তুমি তখন দূরে থাকো, আমি ওর সাথে কথা বলবো, ওনাকে কিছু বলতে চাচ্ছে বা হয়তো বা কিছু বলার আছে। তো ঠিক আছে, তো গুরু গেলাম, যাওয়ার পরে গুরু ও ক্যাম্পাস থেকে বের হচ্ছে, দেখি সেই ছেলেটা শোভন, যে ওকে দেখছি, দেখার পর গুরু আমি খুব কষ্ট পেয়েছি এবং আমি আর কথা বলতে পারতেছি না। মানে আমার এত কষ্ট লাগতেছে যে আমি যাকে এতটা ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, সে আরেকজনের সাথে কথা বলতেছে বা সে এখানে আসছে বা কটায় নিশ্চয়ই হয়তো টাইম দিছে যে তুমি এই সময় আসো।
এক কথায় ইভা তো একরকম ধ্রুপদী টাইপ ধরনের একটা চরিত্র,
যে সে আমাকে মানে যে নিষেধ করছে যে তুমি এসো না। আমি তখন বুঝতে পারছি যে নিশ্চয়ই তখনই মানে আমার মাথায় আসলো যে উনি এই কারণেই হয়তো বা আমাকে নিষেধ করছে আসতে। তো গুরু আমি দেখার পরে আমি আমার ফ্রেন্ডের কাছে বললাম, রাজু তুমি থাকো, আমি চলে আসি, তবে আমার কাছে কোনো প্রশ্ন করো না, যা বলার আমি মিরপুরে আসো, আমি তোমার ওখানে দেখার পরে আমি বিস্তারিত কথা বলবো। তো বলছি ঠিক আছে। তো গুরু এই ঘটনা আমি চোখে দেখছি, তারপরে আমি কিছুদিন পর গুরু ফোনে কথা বলি ছেলেটার সাথে, অর্থাৎ শোভনের সাথে গুরু কথা বলি যে আমি ওর কাজিন, আপনি তো ইভাকে ভালোবাসেন, এই সব শুনছি, আগে তো পূর্বে আমি ওর বোনের কাছ থেকে সব শুনেছি, সেই সূত্র ধরে আমি ফোনে কথা বলেছি যে ওর বাবা তো অসুস্থ, আপনি তো জানেন, তো আপনি এখন কি আপনি কি ভালোবাসেন নাকি কি কেমন অবস্থানে আছেন সেটা আমাকে বলেন, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। তো গুরু বলল যে ঠিক আছে, শোভন বলতেছে যে ঠিক আছে আমি তো ওকে অনেক ভালোবাসি, আর ভালোবাসা অনেক দিন থেকেই আমি ওর অনেক ভালোবাসি, আর সম্পর্ক তো নষ্ট করার জন্য তো আমি ওর সাথে সময় দিই না বা সময় পাস করি না, ঠিক আছে ইয়ে করে তা বিস্তারিত বললো। আমি বলছি যে আরো আপনি কি কখনো ওর সাথে ঘুরে মানে দিকে ওদিকে কি কখনো ঘোরাফেরা করছেন বা কোথাও বেড়াতে গেছেন? বলছি যে হ্যাঁ আমি তো ওর সাথে তো অনেক জায়গায় গেছি, ও আমার সাথে আমি ওর সাথে অনেক জায়গায় ঘুরছি, আর ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আমি একটা দেখেছি যে আমি এয়ারলাইন্সে যখন ডিপ্লোমা করতাম, আজ থেকে এক বছর আগের কথা, দেড় বছর আগের কথা, গুরু আমি এসে ওকে দেখার জন্য, ও এক জায়গায় জব করতো, সেখানে আমি সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, মাঝে মাঝে এসে সময় পেলে এসে দাঁড়িয়ে থাকতাম, দেখি স্যার গুরু উনি ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, মানে ওর সাথে মানে আসতেছে গুরু। গুরু আমি দেখে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, আমি এত পরিমাণ আমি আসলে কাউকে মানে বাবা মায়ের গুণ মানে আমাদের যে গুণের মধ্যে আমি লেখাপড়া করেছি আসলে এভাবে কাউকে আমি ভালোবাসতে পারিনি, বলতেও পারিনি। অ্যাট ফার্স্ট এই আমার লাইফে এই ধরনের একটা দুর্ঘটনা, আমি খুব কষ্ট পেয়েছি গুরু। তো যা হোক
সেটাই বলছি যে কষ্ট পাওয়ার ব্যাপারটা কিন্তু নতুন, বারবার আপনি পাচ্ছেন ওই মেয়েটাকে ঘিরে।
গো আমি আমার লাইফে আমি যেটা বলি,
আপনার পরিস্থিতিটা অনেকটা হয়ে গেছে চোর পুলিশ খেলার মতো, প্রায় দেখছেন যে ইভা এক সময় সুষমের সাথে, এক সময় শোভনের সাথে, এক সময় রাজুর সাথে, বিভিন্ন জনের সাথে আর কি। পরিষ্কার ছিলেন যে একদম ক্লিয়ার হয়ে গেছিলেন যে চারিত্রিক প্রবলেম আছে, তারপরে
একটু গুরু কথা বলি যে ওকে এতটাই ভালোবাসতাম যে ও অসুস্থ ছিল গুরু একদিন, মানে যক্ষা হয়েছিল, তো গুরুর ওষুধগুলো ডাক্তার দেখানো এবং ওষুধগুলো নিয়ে আসার দায়িত্ব ছিল আমার, আমি মাঝে মাঝে এনে দিতাম গুরু, ওষুধ ফুরাই গেলে গুরু আমি ওষুধগুলো এনে দিতাম। তো গুরু একদিন আমি ওকে নিয়ে গেলাম সেখানে হসপিটালে, নিয়ে যে গুরু এক কিচ্ছে পাশাপাশি বসে আছে গুরু, তখন গুরু ওর মাথাটা আমার গুরু আমার বুকে পড়েছিল গুরু। আমি আমি মনে করছি আমার মনে এই স্বর্গ, এটাই মনে আমার কাছে স্বর্গ গুরু, এত ভালোবাসতাম গুরু, ও আমাকে জড়িয়ে ধরেছিল, আমি ওকে জড়িয়ে ধরেছিলাম, গুরু আমি ওকে এতটাই ভালোবাসতাম যে আমি বললাম জীবনে লাইফে আসলে ভালোবাসতে শুধু ভাইয়ের কাছ থেকে ছাড়া আমি
কাউকে বিভিন্ন ধরনের আপনি দেখছেন এগুলো সব ভুলে যেতেন তখন নাকি?
না রাজু আমার ফ্রেন্ড ছিল, রাজুর সাথে না, ওর ছিল আমি তার নাম বলতে পারছি না,
একজনকে দেখলেন সব ভুলে যেতেন তখন,
তখন ভুলে যেতাম, ও আমাকে বলতে যে যা হয়েছে আমি ঠিক আছে আমি তোমার মতো করে চলব।
তো গুরু এভাবে চলতে থাকলো গুরু, আমি ভীষণ কষ্ট পাইতাম ওর এই সিচুয়েশন গুলো, আমার দেখলে আমার খুব কষ্ট লাগতো গুরু, আমি ওকে বলতাম। তো গুরু নেক্সট কিছুদিন আগে গুরু হচ্ছে যে বিয়ে করার আমি বাসায় যাই, অর্থাৎ আমার বাবা ফোন দেয়, বাবা অসুস্থ ছিল। তো বাবা বলছে যে বাবা আমি তো যেকোনো মতো মারা যেতে পারি, তো তুমি যদি বিয়েটা করতে তাহলে বা আমি বোমাটা দেখে যেতে পারতাম। তো আমি ইভার কাছে বললাম, ইভা আমার বাবা তো আমাকে বিয়ে দিতে চাই, তুমি কি কি করতে কি বলতে চাও? তো বলছে যে ইম্পসিবল, অসম্ভব। ঠিক আছে, আমার বলছে অসম্ভব, যেটা হবে না সেটা নিয়ে লাফালাফি করার দরকার নেই। ঠিক আছে, তো আমি বলছি ঠিক আছে, তাহলে ঠিক আছে আমি আমার বাবা মার কাছে তাহলে বলে দিই যে সম্ভব না। তবু আমার মা জানতো যে ওকে আমি ভালোবাসি, আমার বড় ভাইও জানতো ভালোবাসি, আর ও আমার কোন এক সময় আমার ভাইয়ের সাথে ওকে মানে সরাসরি দেখা করা দিই। আমার ভাইয়ের কাছে ও অনেক কথা বলে যে পরাশকে প্রতিষ্ঠিত হতে হবে, হ্যান ত্যান বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে হবে, আমি আমার অপেক্ষায় আছি, হ্যান ত্যান অনেক কথাই বলে। তো গুরু আমি বাসায় যাওয়ার আগে যে আমার ইয়ার এভাবে আমি বলছি যে এক রাতে আমি ফোন দিচ্ছি, ও আমার ফোন রিসিভ করতেছে না, তারপর অনেকক্ষণ পরে ফোন রিসিভ করছে। তো আমি বলছি লাভগুরুতে গুরু এক সময় একটা অভিজ্ঞ এসেছিল, সে ছেলেটা মানে মেয়েটা আসছিল, সে মেয়েটার হাজবেন্ড তিনটা বিয়ে করছিল। আমি তো বললাম যে তোমার ক্যারেক্টারটা বা তোমার চরিত্রটা ঠিক ওই ছেলের মতো। গুরু তারপর থেকে 17 দিন আমার সাথে কথা বলে নাই, আমি আমার বাবা এদিকে আমাকে ফোন দিচ্ছে, আমি গেছি। এর আগেও গুরু আমি গেছি বাসে গেছি, আমার বাবা বারবার রিকোয়েস্ট করছে বাবা তুমি বিয়ে করো। তো গুরু আমি যে ওর কাছে আমি বললাম, বলার পরে ও আমাকে আর কোনো কিছু মানে শুনলো না। আমি ওকে ফোন দিলাম 15 দিন 17 দিন পরে, আমি ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ও আসলো। আসার পরে আমি বলছি যে দেখো আমার বাবা মেয়ে দেখছে, তো তুমি কি বলছো কি বলো গুরু। আমি সেদিন আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম গুরু, তুমি বলছো আমাকে এতটুকু বললো যে পলাশ ঠিক আছে যারা বিয়ে করো, ভালো থাকো, সংসার করো, লাইফ করো। এই কথা বলে গুরু আমি অনেক কেঁদেছিলাম, আমি যে তোমাকে অনেকটা ভালোবাসি, তুমি কি আমার এই ভালোবাসাটা কি কোনো মূল্যায়ন দিবে না? তোমার জন্য আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি তখন পক্সি মানে আমার গায়ে পক্সি হয়েছিল গুরু, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম, আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, বলছি অসম্ভব। তারপর গুরু অনেক সময় আবার বলে যে তুমি ছাড়া আমার কি আছে, এভাবে বলতে গুরু। তো যাই হোক গুরু, আমার বাসায় যাওয়ার আগে আমি ওকে বলে গেলাম, কাঁদতে কাঁদতে গেলাম যে আমি দেখো আমার বাবা, আমি যদি বাসায় পৌঁছে যাই তাহলে আমি আর ফিরে আসতে পারবো না, আমার বাবা যে মেয়েটা দেখছে আমাকে বিয়ে করা লাগতে পারে। তো বলছে গুরু আমি সেদিন 6টা ঘন্টা আমি কাঁদতে কাঁদতে গিয়েছিলাম গুরু, আমি ভীষণ কাঁদতে কাঁদতে গিয়েছিলাম। তো এক পর্যায়ে মানে আমি গাড়িতে সেন্সলেস মতো হয়ে গেছিলাম, আমার ড্রাইভার এই কন্ডাক্টর আমাকে ফোন ধরে ওকে সাথে কথা বলে যে বাপু উনি তো ইয়ে হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে। তো বললো অনেকক্ষণ, তো গুরু ওই দিন আমি ভোরে আমি বলছি তুমি যদি আমার বাসায় পৌঁছানো পুজো পর্যন্ত, আমার বাবার বাসার মাটি মানে গেট পর্যন্ত পুজো পর্যন্ত যদি তুমি বলে পরে তুমি ফিরে আসো আমি ফিরে আসবো গুরু। আমি অনেক রিকোয়েস্ট করেছি গুরু, কিন্তু বললো না গুরু। আবার আমি আমার বাবা যে মেয়েটা দেখেছিল আর কি, আমি সে বিয়ে গেলাম, সেখানে যাওয়ার আগে আমি ওকে বলছি, আমি ফোন দিয়েছি আমার বোনকে দিয়ে ফোন দিয়েছি, আমার স্বাস্থ্য বোনকে দিয়ে ফোন দিয়েছি। তো বলতেছে যে পলাশ ফিরে আসো, এই কথাটা আর বললো না। আমি বললাম তুমি কি আমার একটু ভালোবাসো না? এভাবে বললাম মানে বিয়ে হওয়ার আগে বিয়ে হওয়ার 1 ঘন্টা পূর্বে আমি ওকে ফোন দিলাম, ইভা কিছুই তো জানালে না, তাহলে কি তুমি আমি বের হয়ে আসছি রুম থেকে, বের হয়ে আসছি, হ্যাঁ আমি চাষের কাছে চাষের বলছেন আসতেছি, বের হয়ে আসছি গুরু মেয়ে দেখার আগে আর কি।
যার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে সে তো কিছু জানে
না, সে জানে না। তবে গুরু আমি ওই রাগ করে এই ভাষাতে বললাম, এর আগে বাসায় গেছিলাম আমার বাবার, বাবা বললো ওকে দেখতে গেছিলাম আর কি, আমার মানে যাকে বিয়ে করবো আর কি তাকে দেখতে গেছিলাম। তো এর আগে আর একটা মেয়ে দেখেছিলাম ওর প্রতি রাগ করে, সেদিন গুরু ব্যাক করে মানে আংটি নিয়ে গেছিলাম আমি রাগ করে, মানে আংটি নিয়ে
রাগ করে,
হ্যাঁ গুরু আমি সেই মেয়েটির মধ্যে মানে কোন খুঁজ ছিল না গুরু। যেমন ছিলাম বা পরিবারের দুইটাই বোন ছিল, বড় বোনটা বিয়ে গেছে, ছোট বোনটা ছিল। তো গুরু সে আংটি আমি ও আমি যে মেয়েটার কোন মানে কোন দোষ দিব কোন দোষ ছিল না গুরু, ফ্যামিলিটাও ভালো ছিল অনেক ভালো ছিল গুরু। আমি আংটি পড়াইতে পারিনি, মানে ফিরে আসছে যে আমার এবার কি হবে, আমি যাকে ভালোবাসি আমার জানি
গুরু,
আমি এতটা ভালোবাসতাম যে গুরু সেখান থেকে ব্যাক করছি। গুরুর আত্মীয় স্বজন আমাকে অনেকবার মানে বাসা টাসা সব বাসা দেখছে, আমাদের ফ্যামিলির সাথে আমাকে দেখেছে, তিনি পাগল হয়েছে, হচ্ছে পলাশ তো অনেক সুন্দর দেখতে, পলাশকে আমি তো হাতছাড়া করবো না, পলাশ যেহেতু এরকম আর পলাশ তো মেয়ে দেখে তো পলাশের অপছন্দ হবে না আমার বিশ্বাস, সেখান থেকে ব্যাক করছি। কিন্তু ওই দিনই গাড়িতে গুরু রাতের
আমি
যখন আসছিলাম তখন আমি ওকে জানাইছিলাম যে ইভা আমি গাড়িতে উঠেছি, আমি বলছি ইভা আমি বিয়ে করছি, মায়ের মাইন্ড করো না, আমার তো বাবা মা দিয়ে দিচ্ছে, তো তুমি আমার হাজবেন্ডের নাম্বারটা না মানে আমার ওয়াইফের নাম্বারটা তুমি নিয়ে কথা বলো, যাই হোক নেগেটিভ কিছু বলছো কথা বলো, তো কাঁদতে লাগলো গুরু, খুব কাঁদতে লাগলো, তো বলছে পলাশ তুমি বিয়ে করতে পারলে আমাকে বলছে, তো গুরু আমি বললাম যে দেখো তুমি তো আমার কতটা ভালোবাসো আমি তো বুঝলাম, তো গুরু অনেকক্ষণ
পর বিয়ের পর আসরে আছেন আপনি সেটা শুনি,
বিয়ের আসরে তারপর আমি ওর দিকে তাকাই নাই আর কি, আগে দেখছি একবার দেখছি আমার পছন্দ হয় নাই যদিও এখন বলছি, তো তারপর হচ্ছে যে আমি ব্যাক করি মানে ওই যখন দেখেছিলাম তার চার মাস পরে আমি ওকে বিয়ে করি অবশ্য, তো আমি ওকে বলি যে দেখো আমার কিন্তু
ফাইনালি আপনি যখন বিয়ে করলেন বিয়ের আসর থেকে উঠে এসে তাকে ইভাকে শেষবারের মতো বললেন যে আমি বিয়ে করতে যাচ্ছি, বিয়ে করেই ফেললেন
আমাকে, তখন বলছে যে তখন বলছে না তুমি ফিরে এসো আমি তোমার জন্য আছি বা আমি তোমাকে বিয়ে করব, তো বলছে যে বিয়ে না করলেই কি নয় আমাকে বলছে, তো আমার
তারপরে ফাইনালি আপনি বিয়ে করলেন,
বিয়ে করলাম, বিয়ে করার পর
আমি বিয়ে করলেন আপনি, এই যে বিয়ে যাকে করলেন সে কি কোন রকম জোর করেছিল আপনাকে?
না গো আমাকে জোর করেনি আসলে, ও আমাকেও দেখেনি আমি ওকে দেখিনি আমার বাবা মা দেখছে দেখেনি,
আমি আমি আসলে মেয়েটার কথা ভাবছি, আমার ব্যাক অব দ্য মাইন্ডে ওই জিনিসটা চলছে এখন যে ওই মেয়েটার তো কোন রকমের কোন জোর জবরদস্তি আপনার উপরে ছিল না, সে কিছুই জানে না, সে একটা ফ্রেশ একটা মেয়ে যে বিভিন্ন রকমের কল্পনা নিয়ে স্বপ্ন নিয়ে যেভাবে একটা ছেলে বা একটা মেয়ে বড় হয়ে উঠে যে আমার স্বপ্ন পুরুষকে পেতে যাচ্ছি এরকম স্বপ্ন নিয়ে বড় হয়ে উঠেছে, এমন একটি মেয়ে বিয়ের বিয়ের আসরে বসা দেন আপনার সাথে ফাইনালি বিয়ে হলো, তার কিন্তু কিছু জানা নাই যে আপনার পেছনে কি কি ঘটনা আছে, আপনি যে বিয়ের আসরে বসেও আধা ঘন্টা আগে আপনি পূর্বতন ওই সম্পর্কে যার সাথে আপনার সম্পর্ক আছে ইভার সাথে কথা বলছেন সে খবরও তার হয়তো জানা নাই, যাক ফাইনালি বিয়ে হলো, বিয়ের পর থেকে কি অবস্থা?
বিয়ের পরে আমি
বিয়েটাও কি আপনি ইভার প্রতি ক্ষোভ থেকে করেছেন?
ইভার প্রতি ক্ষোভ না, আমার বাবা অসুস্থ বাবার কথা মতোই আমি এটা করেছি যে বাবা আমি দেখে যেতে চাই,
সেই কারণে আপনি আর তখন চিন্তা ভাবনা না করে বিয়ে করে ফেললেন?
হ্যাঁ আমি করলাম, আর ওর প্রতি একটু ক্ষোভ ছিল আর কি,
ক্ষোভটাও
ছিল
আপনি বিয়ে করে ফেললেন,
তো গুরু দুই
তারপর আপনার কথা বলেন,
বিয়ে করার দুই দিন আমার ছুটি ছিল 10 দিন, তো দুই দিন বিয়ে আমি ওকে জানাইনি অবশ্য, আমি বলছি 7 দিন ছুটি আছে এটা মানে পরে বলছে আর কি, দুদিন পরে আমি চলে আসছি এবার কারণে আমি ওকে বলছি যে আমি তোমাকে ছাড়াতে পারবো না, আমি তখন জানাচ্ছি ওকে মানে ও তখন বলছে যে তুমি তোমাকে ছাড়া তো আমিও থাকতে পারতেছি না, আমি তুমি তুমি কি করলে, তুমি কি বিয়ে না করলে পারতে না, হ্যাঁ আবার গুরু আমি সেই ওই দিনই পরের দিন আমি ওর সাথে দেখা করলাম, ও আমার সাথে নিয়ে
গেলাম
একসাথে ছিলাম মানে বোটানিক্যাল গার্ডেন বেড়াতে
গিয়েছিল,
ওখানে গেছিলাম ও সারাদিন ওই দিনই রিক্সায় আমি শুধু কেঁদেছি ওকে জড়িয়ে ধরে, গুরু ও কেঁদেছিল গুরু সেদিন, আমি ভীষণ মানে কি বলবো যে আমার কথা আমি
মানে আপনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তাকে জড়িয়ে ধরে তাকে চুমু দেওয়া,
এই ধরনের কোন কিছু না, তবে ও আমাকে জড়িয়ে ধরছিল
এবং জড়িয়ে ধরে দুজন কান্নাকাটি করছে,
যে এরকম তো গুরু আমি বলছি
আমি মানে কত রকমের ক্লাইম্যাক্স থাকে, আপনি যখন জড়িয়ে ধরে কাঁদছেন তখন হয়তো আর একজন মানুষ যার মেহেদির রং এখন পর্যন্ত ফিকে হয়নি, কেবল বিয়ে হয় 2 দিন বা 3 দিন হলো, সে হয়তো আপনার মতো একজন স্বপ্ন পুরুষের পথ চেয়ে বসে আছে যে আমার পলাশ কখন আসবে, এই তো 2 দিন বা 3 দিনের ছুটি নিয়ে গেছে সে হয়তো এই তো ফিরে আসলো, যে মেয়েটা আপনার জন্য ওয়েট করছে যে আপনার বিবাহিতা স্ত্রী সে তো এর পেছনের ঘটনা কিছুই জানে না, সে স্বাভাবিকভাবে মন প্রাণ সঁপে দিয়ে তার স্বপ্ন পুরুষ, আর আপনি একটা মেয়েকে ভালো লাগার জন্য যতটুকু রূপ এবং দর্শন থাকা দরকার মাশাআল্লাহ সবই আছে আপনার, এবং স্বাভাবিকভাবে যখন আমাদের বাঙালি নারীরা যেমন হয়, স্বামীর যখন হয় স্বামীর জায়গাটাতে অনেক বেশি স্পেশাল, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক কল্পনা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে সে হয়তো অপেক্ষা করছে, কিন্তু আপনি যখন বোটানিক্যাল গার্ডেনে আপনার পূর্বতন প্রেমিকার সাথে জড়াজড়ি করে কান্নাকাটি করছেন যে তাকে মিস করতে হচ্ছে তেমন, তারপর বলেন?
তারপর এরকম ভাবে চলতে লাগলো, কিছুদিন চলতে লাগলো, ও দেখলাম যে আমার প্রতি আমি যতটা নার্ভাস ফিল করতাম বা আমি থাকতে পারবো না, এই কথাটা আমি আগেও বলতাম বা আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তখন দেখলাম উল্টা করে ওই আমাকে বলছে যে তোমাকে ছাড়া আমি থাকতে পারতেছি না, আমাকে বলতো অনেকবার। আর একদিন আমাকে ডেকে কাঁদতে লাগলো, আমার হাতে আংটি ছিল সেদিন, আমাকে জড়িয়ে ধরে
বলবেন তখন, কিন্তু বিবাহিত স্ত্রীর কথাটা মনে থাকার কথা না,
মনে থাকার কথা না গো, আমি আমার লাইফে বলছি যে আমি কাউকে তেমন ভালোবাসার কথা কাউকে বলতেও পারিনি, ভালো
লাগতো
কিন্তু আমি তখন ছিল, এবং
আপনার জন্য বসে তখন সে মাগুরাতে কি বউ
আমার
মানে বউ কোথায় যাকে রেখে আসেন?
কুষ্টিয়াতে।
তার কথা তখন তো আপনার মাথাতে একেবারেই নাই তখন?
তখন কথাও বলতাম কম,
কথা বলা
কথা বলতাম না, ওকে বলতাম আমার সুযোগ হলো আমি তোমাকে ফোন
নিয়ে একদম ব্যস্ত,
কিন্তু ও মানে ওয়াইফ জানতে পারলো কখন, যখন আমি কোন একদিন বাসায় যাই, যাওয়ার পর আমার সেটে অনেকগুলো মেসেজ ছিল, ওর দেওয়া অনেক অনেক মেসেজ ছিল।
বিয়ে কতদিন হলো আজ?
এক বছর তিন মাস, পহেলা বৈশাখে আমার বিয়ে ওঠে, আর সাতাশে জানুয়ারিতে 2011 সালের সাতাশে।
এক বছর তিন মাসে কি আপনি ইভাকে কিছুটা ভুলতে পেরেছেন নাকি এখনো?
কিছুদিন আগে ভুলতে পারছি কিভাবে, যে আসলে ও আমাকে সহযোগিতা করছে, মানে আমার ওয়াইফ সহযোগিতা করছে, যে কিছুদিন আগে ওই ওকে আমি ভুলতে পারিনি, ইভাকে কখনোই ভুলতে পারিনি, মানে ওকে আমি অ্যাভয়েড করে চলতাম, মানে আমার বউকে ওয়াইফকে। তো একদিন শোভনের সাথে কথা বলতো রেগুলার, একদিন আমি দেখি ওর ওয়েটিং রয়েছে, শোভন এটা ওয়েটিং
রয়েছে অনেক আগে থেকে দেখে দেখে
অভ্যস্ত, তারপর কেন যেন আমি ভুলতে পারি না, আমি এতটা ভালোবাসতাম মানে যে আমি বুঝাতে পারি।
আমার মনে হয় আপনি যতটুকু সততার সাথে নিজেকে উপস্থাপন করছেন এবং যতটুকু জাস্টিফাইড করছেন আপনার হট সিটের সাথে, আমার মনে হয় যে আপনি এটাও স্বীকার হয়তো করবেন যে বিবাহিত স্ত্রী হলেও আপনি এতখানি মন্ত্রমুগ্ধের মতো, এতখানি সম্মোহিতের মতো হয়ে আছেন ইভার প্রেমে, ইভার ভালোবাসায়, যে আপনি একবার ঘুরেও তাকানোর প্রয়োজন মনে করেননি বা সুযোগই হয়ে ওঠেনি যে আমার বিবাহিত স্ত্রীটা কেমন আছে। এবং প্রায়শই হয়তো এই ধরনের ঘটনা আপনাদের সংসারের মধ্যে ঘটেছে যেখানে আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তুমি তো তুমি, যদি সত্যিকারের ভালোবাসার মানুষ কেউ হয়ে থাকে সেটা হচ্ছে ইভা, যার রূপ, যার কথাবার্তা, যার চলাফেরা এইরকম, যা আমাকে এখনো পাগল করে রেখেছে। এটা হয়তো বইয়ের সাথে প্রায় উপস্থাপন করা হয়ে উঠে, ঠিক না বেঠিক?
ঠিক আছে।
এবং এটা নিয়ে কি আপনাদের মধ্যে ঝামেলাও হয় মানুষ সাথে?
ও আমাকে কখনো কোনো অভিযোগ করেনি এই বিষয়ে, ও আমাকে বলতে
আমি যতটুকু শুনেছি পলাশ আপনাকে বলি যে একটা মেয়ে সব শেয়ার করতে পারে, ভাগাভাগি করতে পারে, একটা জিনিস ভাগাভাগি করা এতটুকু পারে না, একটা ছেলেও পারে না, সেটি হচ্ছে তার প্রিয়তম স্বামী বা স্ত্রীকে। তো এই এই জিনিসগুলো অবলীলায় যখন আপনি বলতেন, তারপরও সে কোন রকম অভিযোগ অনুযোগ করত না?
না গুরু, এরকম অভিযোগ করত না তা না, করত, কিন্তু বলতো যে তোমার সুখে আমার সুখ, তুমি যদি ইভাকে নিয়ে যদি সুখে থাকতে চাও আমি ইভার হাতে তুলে দিব, ইভাকে তোমার হাতে তুলে দিব, তুমি
বলতো যে তোমার সুখে আমার,
কিন্তু গুরু আমার ওয়াইফের যে কিছু ওর কিছু ব্যবহার যেটা আমাকে মুগ্ধ করে, আমি মাঝে মাঝে ওকে শেয়ার করে যে আমার মনে ভুল হচ্ছে, আমি আসলে জানি
কি ধরনের ব্যবহার, দু একটা শুনি।
যে গুরু ও আমার কাঁদত, আমার স্বামী এসে কাঁদত, বলতো যে তোমার সুখে আমার সুখ, আমার তো বাবা নেই আসলে সেরকম, আমার বড় ভাইও নেই, আমার বিয়েটা ওইভাবে হয়েছে,
আপনার যেমন মা নেই তার বাবা নেই, এবং আপনি প্রায়শই ইভার কথা তার সামনে বলেন, ইভাকে নিয়ে এসে পরিচয় করে দিয়েছি।
হ্যাঁ, পরিচয় করে দিয়েছি, কোন একটা বিষয় ছিল ভিতরে, তো আমি ওর সাথে পরিচয় করে দিয়েছি, এবং পরে ওকে নিয়ে ওর বাসায় নিয়ে গেছি। তো ও তখন ইভার সামনে বলতেছে যে, ইভা বলছে যে পলাশ তোমাকেই, তোমারই তোমারই পলাশ, তোমারই থাকবে। ও তখন বলতেছে, তখন ইভা বলতেছে, এই আমার ওয়াইফ বলতেছে যে না আপু আপনি ভুল বলছেন, পলাশ আপনার আপনারই থাকবে বলতেছে, আপনি যদি বলেন কাগজ কলমে যদি লিখে নিতে চান আমি তাও দিব গুরু। আমি এই
এই কথাটা বলছি
না বলতো গুরু, গুরু সেদিন গুরু আমি আমার নিজের কষ্টটাও ঠেকা মানে ধরে রাখতে পারিনি, আমি ইভাকে জড়িয়ে ধরছি, ও আমার বুকের সাথে, ইভা আমার বউয়ের সামনে গুরু, আমার
আমি জানি ধরেছিলেন ইভাকে,
ইভা হ্যাঁ ইভাকে গুরু কাঁদছে, ও আমার কাঁদছে আর কি, ও কাঁদছে যে
ওর জিনিস বলেন আমাকে। আর একটা জিনিস বলেন, সেটি হচ্ছে যে এই যে পরিস্থিতিগুলো যাচ্ছে, এবং খুব সেন্সিটিভ অবস্থায় আছে। শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় যে আপনাদের মনোযোগ আছে আমাদের ঘটনার সাথে এবং আপনারা আপনাদের ফিডব্যাকগুলো জানাবেন, সম্ভব হলে আমরা কিছু ফোন কল নিব এবং মাঝে মাঝে আপনাদের টেক্সটগুলো নিব। আমরা এখন কিন্তু একদম খুব সেন্সিটিভ একটি জায়গাতে আছি, সেটি হচ্ছে যে এই যে পরিস্থিতিগুলো যাচ্ছে পলাশ, অহর্নিশ চোখের সামনে দেখছে আপনার স্ত্রী যে আপনি আপনি একজন আপনার পূর্বতম প্রেমিকার বাহু ধরে পরিপূর্ণ আবদ্ধ, পরিপূর্ণ মশগুল, সম্মোহিতের মতো তার পেছনে ছুটছেন, কিন্তু তাকে না পেরে বাধ্য হয়ে তাকে সমঝোতা করতে হচ্ছে এবং সে বাধ্য হয়ে বলছে যে তোমার সুখে আমার সুখ, এবং ফাইনালি আপনি তার সামনে ইভাকে নিয়ে এসেছেন এবং ইভাকে জড়িয়ে ধরে কাঁদছেন এবং তাতেও তাকে সম্মতি দিতে হচ্ছে যেহেতু স্বামীকে সে পাগলের মতো ভালোবাসে। তাই তো এগুলো নিয়ে অনেক ফ্রাস্ট্রেশন হতো মাঝে মাঝে, হয়তো ঝগড়াঝাটি বা মারামারি এরকম কিছু পর্যায়ে তো হতো,
সেটা হতো না গুরু,
দেখা যাচ্ছে কোন কারণে ধৈর্যের বাঁধ ভেঙে বউ কিছু বলে ফেললো।
তখন এর ভিতরে গুরু একদিন ওর সাথে করে বেড়াতে গেছিলাম রমনা পার্কে আমার ওয়াইফের সাথে করে, গুরু সেদিন আমি ইভার সাথে কথা বলি, দেখো আমার ভালো লাগতেছে না ওর সাথে করে, ও তখন ইভার কাছে বলিনি যে আমি ওকে নিয়ে বেড়াতে আসছি, ও জানে যে ঢাকায় আমি ওকে নিয়ে আসছি।
আমি বলছি যে একটা মানুষের কথা, এলিয়েন যদি হয় তাহলে তার পক্ষে ধৈর্যটা ধরে রাখা সম্ভব, যদি মানুষ হয় মাঝে মাঝে ধৈর্যের বাঁধ ভাঙবে, বাঁধ ভেঙে আপনার বউ হয়তো বলে বসতে পারে যে ইভাই যদি সবকিছু হয় তাহলে আমি আছি কি কাজে বা এরকম বলে, হয়তো তখন ওটা নিয়ে আপনাদের মধ্যে বাগবিতণ্ডা বা মারামারি
না হাত তোলা তোলি এটাও হতো না, হতো
না
যেদিন আমি
কিভাবে হাত মারছেন, হাত দিয়ে মেরেছেন, হাত পা সব
আসলে কিভাবে হয়েছে যে আমি বলছি যে আমি সেদিনই বলছি যে আমি যদি বেঁচে থাকি আমি ইভার বুকে, ইভা আমার বুকে বেঁচে থাকবে, আমি ইভাকে নিয়েই বাঁচবো।
চলে আসি ওই মানুষটির কাছে। বন্ধুরা, আপনারা সবাই এখন অপেক্ষা করছেন এবং আমাদের এই ঘটনাগুলো শুনছেন, এটা যেন শুধুই কল্পকাহিনীতে পরিণত না হয়, এটা যেন আপনারা অনেকেই দু একজন বলার চেষ্টা করেছেন যে আদৌ ইনফরমেশনগুলো সত্যি কিনা, যা শুনছি সেই ঘটনার মধ্যে কোনো ফেক কোনো ইনফরমেশন আছে কিনা। এক কথা বারবার ব্যাখ্যা করে বলার আমি প্রয়োজন দেখি না যে আমরা এখানে কোন রকমের যাত্রা বা কোন রকমের নাটক করতে বসে না, এখানে সেই জিনিসগুলোই করে যে জিনিসগুলো মানুষের জীবনে ঘটে যায়। এবং এখন যে ঘটনাগুলো বলছেন, আপনাকে অনেক ধন্যবাদ এই কারণে যে আপনি জীবনের কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন, যাতে করে মানুষের বুঝতে এবং জীবন সম্বন্ধে অনেক কিছু শিক্ষা নিতে তাদের অনেক বেশি সহজ হয়। যার কথা উঠছে যে মানুষটিকে দিনের পর দিন সহ্য করতে হয়েছে তার পূর্বতন প্রেমিকার প্রশ্ন, যার যাকে নিয়ে তার গায়ে হাত তোলা পর্যন্ত হয়েছে, তারপরেও প্রিয়তম স্বামীকে ভালো রাখার জন্য সে বারবার বলেছে যে তুমি যদি ভালো থাকে ভালো থাকো তোমার ভালোতেই সবকিছু। ওই মানুষটাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আমাদের এই অনুষ্ঠানে। বন্ধুরা, আমরা জেনে নিই যে বুকে কতখানি ভালোবাসা থাকলে এ ধরনের স্যাক্রিফাইস করা সম্ভব। এটাকে স্যাক্রিফাইস বলবো না বোকামি বলবো আমি জানি না। কোথায় পান আপনি মনের এত জোর, কোথায় পান আপনি ভালোবাসার এমন একটি শক্তি, কিভাবে পারেন সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্ব আপনার স্বামীকে আরেকজন মানুষের সাথে শেয়ার করে নিতে? এবং যে ইভার কথা ঘটনার প্রসঙ্গে বারবার এসেছে, ইভার ধ্রুপদী কোন মেনেকা ধরনের কোন চরিত্রের চাইতে কোনো অংশে কম নয়, কয়েকটি সম্পর্কে একসাথে যে চালিয়ে যেত তার নাম ইভা, সেই সমস্ত কিছুকে মেনে নিয়ে তারপরও স্বামীকে ভালোবেসে গেছেন নিরবিচ্ছিন্নভাবে এবং অনেকক্ষণ ধরে নিজের কান্না যিনি থামিয়ে রাখতে পারছেন না। আমি সেই আপনার বিবাহিত স্ত্রী, তাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনার কণ্ঠস্বর আমরা শুনতে চাই, আমরা জানতে চাই যে কিভাবে কোন শক্তি বলে আপনি এত কিছু মেনে নিয়ে দিনের পর দিন পথ চলছেন।
কি বলবো বুঝতে
মিলা, আপনার নাম তো মিলা তাই তো, এভাবে কি বাঁচা যায় মিলা?
কি করব গুরু, ছোটকাল থেকে খুব কষ্ট করছি, খুব ছোটকালে আমার বাবা মারা যায়, আমার চাচুর কাছে আমি মানুষ হই, আমার চাচু আমাকে খুব ভালোবাসত, আম্মুর ভালোবাসাও আমি পাই নাই, ছোটকাল থেকে আম্মু নানুদের বাসে থাকে, ওই পিসি বয়স থেকে আমার কাকুর কাছে আমি ছোটকাল থেকে মানুষ হই, অনেক আশা ছিল, আমার কাকুর ছেলে মেয়ে ছিল চারটা, কেউ আমাকে দেখতে পারত না, আমি এতিম, এই কারণে এতিম দেখলে নাকি ওদের খুব কষ্ট লাগত, শুধু আমার বড় কাকু আমাকে খুব ভালোবাসত, আমার স্কুলের টাকা আমি হেঁটে যেতাম, একটা টাকার জন্য হেঁটে যেতাম স্কুলে। আমার কাকু অনেক দূরে সাইকেল নিয়ে যেয়ে দাঁড়িয়ে থাক, ভাইয়েরা রাগ করবে এই ভয়ে। এরকম করতে করতে আমি পড়াশোনাটা পড়ি অনেক কষ্টে। তারপর কাকু অসুস্থ হয়ে যায় মাঝে এসে, তারপর অনেক চিন্তা করে যে কি করবে এই মেয়েটাকে নিয়ে। তো দুঃখ পেয়েছি গুরু, শুধু আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আমি আল্লাহকে ধৈর্য ধরতে পারি। কিন্তু গুরু আমি ওকে খুব ভালোবাসি, ও স্যার আমার পৃথিবীতে কেউ নেই, কেউ নেই, আপনি মা থাকতেও নেই। আর কাকু আজ তিন সপ্তাহ হলো মারা গেছে, যে কাকু আমাকে এত ভালোবাসত।
আমার
ছোট দুটো বোন অনেক কষ্টে আছে, আমি অনেক বলে তুমি আমাকে এত অবহেলা করো না, প্লিজ তুমি আমাকে এত অবহেলা।
আপনি মায়ের স্মৃতি সামান্য পরিমাণ আপনার ভিতরে নাই, এই কষ্টটা আপনি খুব ভালোভাবে বোঝার কথা। আমি জানি না যে এর প্রেক্ষিতে কিভাবে কি কথা বলার আছে, আর এটার প্রেক্ষিতে কিভাবে কি শেয়ার করার আছে। আমি আপনার কাছে আসবো, আমার ইচ্ছে হবে না, আমার রুচিতে বাধবে পরবর্তী দিন আমি এই অনুষ্ঠানে এসে বসার। আমি কোনোভাবে আমি আসলে করতে পারছি না যে কিভাবে কথা বলাবো মিলাকে দিয়ে, যাতে করে মিলার কথাগুলো আমার শ্রোতা বন্ধুরা পরিষ্কারভাবে বুঝতে পারে। কিন্তু এতটুকু তারা সবাই বুঝতে পারছে যে একটা এতিম মেয়ে খুব কষ্ট করে বড় হয়ে ওঠা, স্বপ্ন দেখেছিল একবার আপনার হাত ধরে যে জীবনটাকে খুব কাছ থেকে দেখবে, ভালোবাসা ভালো লাগা দিয়ে বাকি জীবনটাকে ভরিয়ে তুলবে। ও তো জীবনে ভুল বা অন্যায় কিছু করেনি যে এই পৃথিবীতে এসে তাকে সমস্ত কষ্টের ভারটা নিজের ঘাড়ে নিতে হবে, তারপরে ও সমস্ত কষ্টকে পাশে ফেলে দিয়ে পাগলের মতো বলছে যে আপনাকে কতখানি ভালোবাসে। মিলা, সংসার শুরু হওয়ার পর থেকে কোন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছেন, কি দেখছেন?
ফোনে এখনো ইভার সঙ্গে কথা বলে, আর এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয় আমাদের দুজনের মধ্যে। এমনকি ও মাঝে মাঝে অনেক মার খেয়েছে গুরু, অনেক মার খেয়েছে। তারপরেও আমি ইভাকেও অনেক বুঝিয়েছি যে আপু আপনি আপনার সঙ্গে কথা বলার পরেও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। কি করব, তা না হলে আপনি ওকে নিয়ে নেন, আমি একা থাকি, আমার জীবনটা তো অনেক কষ্টের কষ্ট সহ্য করতে পারবো। মাঝে মাঝে মনে হয় গুরু অনেক দূরে চলে যাই, যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না, আমি একা থাকবো। কি পেলাম জীবনে? তারপর আমি আমার স্বামীকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি গুরু, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি ওকে মেরে বাঁচব না গুরু, আমার জীবন থেকে ওকে বেশি ভালোবাসি গুরু।
কি বলার আছে আমার, শুধু নাকি বলতে ইচ্ছে করছে আপনার মধ্যে কি মনুষ্যত্ব বোধ বলে কিছু নেই?
বলি যে আসলে সেভাবে আমি কখনো ওকে ওর উপর গায়ে হাত তুলিনি। ও আমার মনে হয় এখনো বলতে পারে আমার শিওর হওয়ার কথা, আমি শিওর হতে চাই যে একদিনে আমি গায়ে হাত তুলেছিলাম, কারণ যে ইভার কারণেই যে ও হচ্ছে চকেটের মধ্যে মানে হাত ঢুকে সব আত্মহত্যা করার জন্য আর কি চকেটের মধ্যে হাত দিতে যাচ্ছিল। আমি ওকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, ও শোনেনি। তো গুরু সেদিন আমি ওকে আমার আমার বাউডার কোথাও গুতা লাগছে আর কি, গুতা লেগে নাক সাইডে একটু রক্ত বেরোচ্ছিল সেদিন আমি দেখেছিলাম। তো গুরু তারপরে আমি আমি সারাদিন গুরু না খেয়েছিলাম, ও কিন্তু খেয়েছিল সেদিন। গুরু ও এবার বাসা থেকে খেয়ে এসছিল, এবার বাসায় গেছিল ওদিন, এবার বাসা থেকে
সম্পর্কটাকে ঠিক
গুরু আমার আমি ওর কাছে ছিলাম না, মানে ওর সাথে একদিন দুদিন থেকে চলে এসছে, কিন্তু এই দুই মাস ওর সাথে, তিন মাস হলো ওর সাথে আমার মানে আমার ওয়াইফের সাথে এখন মানে আছি আর কি একসাথে।
আমি আপনার কাছে আবার আসবো মিলা, একটু আপনার কাছে একদম আমি অনুষ্ঠানের শেষে আবার আসবো মিলা, আপনার কাছ থেকে আরো কিছু শুনি। এটা শেষ কোথায়? আমি প্রথমত জানতে খুব মন চাচ্ছে যে এত কিছুর পর দিন চলতে থাকবে নাকি এটার কোনোভাবে এটার এর কোন শেষ আছে? কষ্ট পাওয়ার এই যে আপনার আপনার কষ্ট পাওয়ার যে শুরু একদম জীবনের প্রথম বেলা থেকে এখন পর্যন্ত একই অবস্থা চলছে, আপনি কি সহ্য করতে না পেরে এইরকম ভাবে নিজেকে উপস্থাপন করেছেন? যেটা আমি পলাশের কাছ থেকে শুনলাম যে ইভাকে পর্যন্ত বলেছেন যে তাকে তাই আপনার মতো করে রিকোয়েস্ট, যে কি পরিমাণ কষ্ট যে মানুষটিকে আপনি এতখানি ভালোবাসেন পৃথিবীতে, পলাশের চাইতে ইম্পর্টেন্ট পৃথিবীতে পলাশের চাইতে এত বেশি মহামূল্যবান রত্ন তো আপনার কাছে আর নাই, এবং আমরা বুঝি
নাই, কিন্তু আমি সবসময় চিন্তা করি যে আমার কেউ যদি না থাকে মহান আল্লাহ তাআলা সে আমাকে দেখবে, তার কাছে আমি সাহায্য চাইব, কারণ এতিমের জন্য যদি কেউ না থাকে তাহলে আমাকে ভালোবাসে প্রথম দিকেই ভালোবাসিত, কিন্তু ওই যে ওই একটা মেয়ের কারণেই আমাদের এত সমস্যা, এখন পর্যন্ত সমস্যা লেগেই আছে। অনেক বোঝায় আমি যে তুমি ওর সঙ্গে আর কথা বলো না, ওর সঙ্গে কথা বললেই ঝামেলা হয়, সমস্যা সৃষ্টি হয়, সংসারে অশান্তি হয়, তুমি ওর সঙ্গে কথা বাদ দিয়ে দাও, শোনে না আমার কথা।
আমরা কিছু প্রাপ্তি স্বীকার করব এবং বন্ধুরা যারা টেক্সট পাঠিয়েছেন তারা কি মতামত দিচ্ছেন সেই সম্বন্ধে কিছু তথ্য নিব, তারপর আমরা ফিরে আসছি আবার মূল অনুষ্ঠানে।
অনেক বন্ধুরাই এই মুহূর্তে হয়তো বা তাদের মনের খোঁজখবরগুলো জানাতে চাইছেন। আসলে আমি এবং মেঘলা আমরা শুনছিলাম, গুরু তো কথা বলছিলেন এবং শুনছিলাম, আসলে আমাদের কারুরই মুখে কোনো কথা আসছিল না, এবং ঘটনার আকস্মিকতায় এতটাই বিহ্বল আমরা যে আসলে কি বলবো। আর নিয়মটি হচ্ছে আপনার সেলফোনের SMS অপশনে চলে যাবেন, বন্ধু টাইপ করবেন, আর এ স্পেস দিয়ে আপনার আসল নামটি লিখবেন, তারপর আপনার কথামালা সাজিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে 2323 এই নম্বরে। অনেক অনেক বন্ধুরা কিন্তু এই মুহূর্তে জয়েন করেছে, আর আমরা এখন মধ্যরাতে অবস্থান করছি, 1:13 বেজে গেছে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে ভারী হয়ে উঠেছে আজকে আমাদের স্টুডিও। অনেক বন্ধুরাই আমাদের সাথে জয়েন করেছে, আসলে সবাই সমবেদনা জানাচ্ছে, এবং বন্ধুরা লিখেছে যে যে আল্লাহ সহ্য করবে না বা এমন কিছু। আচ্ছা দেখি,
আছেন আমাদের সাথে শিরা মিরপুর থেকে লিখেছেন যে গুরু মিলার কান্না শুনতে কষ্ট হচ্ছে, আর আছেন আমাদের সাথে মাসুদ গাজীপুর থেকে লিখেছেন পলাশ ভাই প্লিজ প্লিজ মিলা আপুকে আর কোনো কষ্ট দেবেন না প্লিজ, অনুরোধ করেছেন। এবং আরো আছেন এই সেমিস্টার পড়া ঠিক হবে কিনা আমি জানি না, বাট পড়ি যে গুরু অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, গুরু আজকের অনুষ্ঠান বন্ধ করুন আমি আর ধৈর্য ধরতে পারছি না। জাকির লিখেছেন এটা মোহাম্মদপুর থেকে।
আরো অনেক বন্ধুই আছে, বাদল রূপগঞ্জ থেকে জয়েন করেছে যে মিলা ক্ষমা না করলে পলাশকে ক্ষমা করব না আমরা। আছে মাসফির ধামরাই থেকে জয়েন করেছে, আরো অনেক অনেক বন্ধুরা আসলে সবাই তাদের কথাবার্তাগুলো ঠিক এভাবেই লিখছেন এবং বলছেন আমাদেরকে।
মিলা আপুর জন্য সবাই শুভকামনা জানিয়েছেন, অনেক ভালোবাসা জানিয়েছেন এবং তাকে অনেক শ্রদ্ধা জানিয়েছেন। উনাকে যেমন ভালোবাসা দেখিয়েছেন ঠিক তার অপোজিটটা কিন্তু পলাশ ভাইয়ের জন্য। ঠিক আছে, আশা করি
এটা আসলে মানে এটা হয়তো কোনো পুণ্যের কোনো কাজ করেছেন ছোটবেলাতে পলাশ। আপনি আমার হট সিটে বসেছেন, আপনি আমার গেস্ট, আপনার প্রতি পরিপূর্ণ সম্মান রেখেই আমি কথা বলব, এটি স্বাভাবিক। এবং হয়তো ছোটবেলা থেকে যে পরিমাণ কষ্ট আপনি পেয়েছেন, আপনার মায়ের মুখখানি পর্যন্ত আপনার স্মরণে নাই, মায়ের কোন স্মৃতি আপনার সাথে নাই, তাই হয়তো আপনার কপালে ভালোবাসা আসার দরকার ছিল। ভালোবাসা এসেছে একদম সমুদ্রে জলোচ্ছ্বাসের মতো, যে জলোচ্ছ্বাসে এসেছে নীলার হাত ধরে। কিন্তু আপনি সেই অর্থে, ওই অর্থে দুর্ভাগা বলব যে সে ভালোবাসাটা পাশ কাটিয়ে এমন একটি নর্দমার দিকে বারবার ছুটে গেছেন যে কোনোভাবে আপনার ভালোবাসা ডিজার্ভ করে না, যার নাম ইভা। এবং এই ধরনের যারা চরিত্রের মধ্যে আছেন, বিশেষ করে এ ধরনের ছেলেরাও আমরা প্রচুর দেখি, এ ধরনের মেয়েদেরকে আমরা প্রচুর দেখি, যারা অবলীলায় একটি মানুষের ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলে, বা মানুষের সাজানোর সংসারকে, সাজানো বাগানগুলোকে নষ্ট করে দেয়। এসব মানুষগুলোকে আমি তো মনে করি যে কোন একটি জায়গাতে আমি শুনেছিলাম যে কথা প্রসঙ্গে আমাকে যখন প্রস কোয়ার্টারের কথা আমাকে তুলতে হয়, অনেকে বলেন যে গুরু আপনার মুখে কথা শুনতে ভালো লাগে না, অনেক সময় প্রসঙ্গক্রমে বলতেও হয় যে প্রস কোয়ার্টারে প্রসগুলো থাকে না, এটা কিন্তু অনেক বেটার, ওই অর্থে বেটার যারা শুধু টাকার বিনিময়ে শরীর দেয়, কিন্তু যারা শরীর এবং মন নিয়ে খেলে, এরা কিন্তু এদের চাইতেও মানে অভাগা, এদের চাইতেও খারাপ, এদের চাইতেও নিকৃষ্ট। এরকম কিছু ক্যারেক্টার কিন্তু সমাজে থাকে, ছেলেরাও আছে এরকম, মেয়েরাও আছে এরকম, যারা মানুষের সাজানো বাগান, সাজানো সংসার, অনেক কিছুকে একদম এলোমেলো করে দেয়। এদেরকে আইডেন্টিফাই করা দরকার, এবং আমার মনে হয় যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা উচিত যে এ ধরনের মানুষগুলোকে যদি আমরা পাই, আমরা তো প্যারালাল কোন গভর্নমেন্ট চালায় না, আমরা অন্তত এদেরকে আইডেন্টিফাই করতে পারি যে এরা হচ্ছে এই ধরনের মানুষ, এদেরকে আমরা ধিক্কার জানাতে পারি, এদেরকে আমরা চরমভাবে ঘৃণা জানাতে পারি, যাতে করে সবাই মিলে ঘৃণায় ওদেরকে কুকড়ে দিতে পারি আমরা। এ ধরনের প্রয়াস কিন্তু আমাদের সবাই মিলে আমরা চেষ্টা করতে পারি। আমাদের আশেপাশে দেখ, তোরা তোদের পরিচিত রিনার মধ্যেই দেখ, অনেক ধরনের কিন্তু ধরনের ক্যারেক্টার আছে, ইভা ধরনের ক্যারেক্টার, ছেলেরাও আছে মেয়েরাও আছে, এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে সবাই মিলে আমাদের মানসিক ওই চাপের জায়গাটা তৈরি করা উচিত, যাতে করে এরা এতভাবে হেয় হয় সমাজে, সমস্ত জায়গাতে এদেরকে এতভাবে অপদস্থ করা উচিত যাতে করে কোনোভাবেই এরা মুখ তুলে দাঁড়াতে না পারে, একদম যেন মুখ থুবড়ে পড়ে। মানে এদেরকে আসলে ঘৃণা জানানোর কোনো ভাষা নাই, এরা শুধুমাত্র নিজেদের কিছুটা লালসা চরিতার্থ করার জন্য, এরা কি নিজেদের কিছু পিপাসা চরিতার্থ করার জন্য, নিজেদের কিছু সুখের জন্য একটা মানুষের সংসারকে তছনছ করে দিতে এতটুকু দ্বিধা করে না। আর যে মানুষটি আমার সামনে অহর্নিশ চোখ দিয়ে পানি পড়ছে, কথা বলতে পর্যন্ত পারছে না, তার এই কান্নাজড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠস্বরের জন্য আমার যে বন্ধুটি আজকে বসে আছে, আমি তাকে কোন ভাষাতে সহমর্মিতা জানাব, কোন ভাষায় তাকে আমি 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 তার পাশে কিভাবে গিয়ে দাঁড়াবো, আমি নিজেও আসলে বুঝে উঠতে পারছি না। তবে এটা সত্য, একটা এতিমের চোখ দিয়ে যখন এভাবে পানি অবরিতভাবে ঝরে পড়ে এবং তার জন্য যারা কষ্টের কারণ হয়, স্রষ্টার আরশ তখন কেঁপে উঠে। মিলা, আমরা তো চাইবই যে সবকিছুর পরে আবার নতুন করে পথ চলা শুরু হোক, সবকিছুর পরে জীবনটাকে এমনভাবে সাজিয়ে তুলি আমরা যাতে করে আবার সবকিছু ভালোভাবে শুরু করা যায়। কিন্তু আপনি দিনের পর দিন এই জিনিসগুলোকে খুব কাছে থেকে দেখেছেন, আপনার এক বছর তিন মাসের সংসার, তাই তো?
হ্যাঁ, এক বছর তিন মাস, তার মধ্যে তিন মাস ওর সঙ্গে আমি
একসাথে আছেন, বাট এক বছর তিন মাসের সংসার, আগে আপনি মাঝে মাঝে এক মাস দেড় মাসে যেতেন আর কি, সংসার প্রায় এক বছর তিন মাসের এই সময়ের মধ্যে। আর আর সবচেয়ে বড় কষ্টের কি, যখন প্রচন্ড ভালোবাসার মানুষের চোখে অন্য কারো ছায়া দেখে কেউ, তখন কিন্তু ওই জিনিসটাকে মেনে নেওয়া, ওই জিনিসটাকে মেনে নেওয়া কারো পক্ষে কখনোই সম্ভব না।
This track was downloaded from fusionbd.com.
যে জিনিসটাকে দিনের পর দিন কাছ থেকে দেখতে হয়েছে মিলাকে, এটা সত্যি অনেক বেশি কষ্টের। এবং মিলা তো কথায় কথায় বলছে যে আমার মাকে বাবাকে হারিয়েছি ছোটবেলায়, মায়ের কাছে থেকেও সে পরিমাণ আমি কাছ থেকে আমার থাকার সুযোগ হয়ে ওঠেনি, চাচাদের সংস্পর্শে মানুষ, সেই চাচাকেও হারিয়েছে দুই সপ্তাহ আগে, তাই তো মিলা? দুই সপ্তাহ আগে সেই চাচা গত হয়েছেন। এবং এই পরিস্থিতিতে পড়ে যার ভরসায়, যার হাত ধরে পৃথিবীর সমস্ত সুখ কষ্টগুলোকে ভুলে গিয়ে সুখগুলোকে বুকে জাপটে ধরতে চেয়েছিলেন, পৃথিবীর সমস্ত ভালো লাগাগুলোকে আপন করে নিতে চেয়েছিলেন, আফসোস যে সেই ভালোবাসার মানুষটির চোখে অহর্নিশ একটা একটা ধ্রুপদী ধরনের চরিত্র এই ইভার ছায়া দেখতে হয়। এটা একটা স্ত্রীর জন্য কত বড় যে কষ্টের সেটা সেই বুঝে যার কপালে এই ধরনের কষ্ট এসে জুটে। তারপর আমাদেরকে পথ চলতে হবে মিলা, তারপর আমাদেরকে শ্বাস নিতে হবে, তারপর আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে হবে এই কারণে যে আমরা যারা আছি এখন স্বাভাবিক জায়গাতে, আমরা যারা আছি আপনার পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে, আমরা যারা আছি এই পরিস্থিতিগুলোকে বন্ধ হোক সেই নিজেদেরকে ক্ষমা করতে পারব না। আপনি শুধু পলাশকে ভালোবাসেন নাকি ভালোবেসে এই এক বছর তিন মাসে এমন কিছু ঘটনাকে আমাদেরকে বলবেন যে ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পায় যে আপনি আপনার প্রিয়তমা স্বামীকে কতখানি ভালোবাসেন? আমাদের কিছু এ ধরনের কিছু সুখকর মুহূর্তের কথা বলুন, এমন এ ধরনের কিছু ভালো লাগার কথা বলেন যেটা হয়তো স্বামীর সামনে এ পর্যন্ত হয়তো বলাও হয়ে ওঠেনি, যে তার জন্য আপনি কিভাবে ব্যাকুল থাকেন, তার জন্য কিভাবে আপনি অপেক্ষা করেন।
ও যখন অফিসে যাই ড্রেস পরে তখন আমি ওদিকে তাকিয়ে থাকি, ও বুঝতে পারে না, ও শুধু হাসে আর অন্যদিকে তাকিয়ে থাকে। যখন অফিসে যাই, অফিসে যাওয়ার পর আমি অনেক আশায় থাকি ও আসবে অফিস থেকে, তিনটার সময় আসে, আমি বারবার বারান্দায় যাই, অনেকবার দেখি কখন আসবে ও, কখন আসবে। তারপরে যখন আসে তখন হয়তো আমি আর বারান্দায় থাকি না, তখন এসে বলে যে তুমি কি বারান্দায় কখনো গিয়েছো? তো আমি বলছি হ্যাঁ গিয়েছি। তো বলছে কই আমি তো একবারও দেখি না তোমার বারান্দায়। তো আমি বলি যে তুমি যখন আসো বাসায়, যখন আসো তখন আমি আর বারান্দায় থাকি না, তখন রুমের মধ্যে চলে আসি, তখন আর তুমি আমাকে দেখতে পাও না। তো বলছে এই ভালোবাসা? তো আমি বলছি কিভাবে আমি তোমাকে বোঝাবো যে আমি তোমাকে ভালোবাসি, বুঝবে কিভাবে আমি তোমাকে কতটা ভালোবাসি? কোনো খাবার কোনো কিছু রান্না করলে ওর সবকিছু সবকিছু ভালো খাবারটা ওকে খাই, ওকে আগে খাইয়ে তারপরে আমি খাই। ও অবশ্য আমার ছাড়া খায় না, যখনই খেতে বসবে তখনই ডাকবে, সামনে না থাকলে রাগ করে যে তুমি সামনে।
মানে দিনে রাতে আপনার সর্বক্ষণিক প্ল্যান যে কিভাবে আমার স্বামীটাকে ভালো রাখা যায়, কিভাবে বেশি ভালো।
ভালোবাসে না তা না, ভালোবাসে কিন্তু আসলে আমি যেভাবে চাই ভালোবাসাটা ঠিক সেইভাবে পাই না,
পরিপূর্ণ করে পাওয়া হয়ে ওঠেনি। মানে ওর চোখে এখনো ওই 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 মানুষটার ছায়া দেখতে হয়, যেটা আপনার জন্য সবচেয়ে বেশি কষ্টের কারণ। আরো কিছু শুনি, আরো কিছু শুনি
মাঝে মাঝে
যেগুলো হয়তো এখন পর্যন্ত পলাশকে হয়তো বলা হয়ে ওঠেনি, পলাশ আপনি হয়তো জানেন না এমন কিছু জিনিস হয়তো জানতে পারবেন। আরো কিছু শুনি
আমি।
মেয়েরা অনেকে আছে যারা ভিতরে ভিতরে ভালোবাসে প্রকাশ করতে পারে না, আজ বলেন, বলে ফেলেন।
আমি অবশ্য নামাজ পড়ি, পাচক তো তাহাজ্জুদের নামাজ পড়ি, যখনই নামাজ পড়ি তখনই শুধু ওর জন্যই দোয়া করি আর আল্লাহর কাছে বলি আল্লাহ।
কি বলে দোয়া করেন একটু বলেন তো আমাদের সামনে।
আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও আল্লাহ, আর যে মেয়েটার সঙ্গে কথা বলি সেই মেয়েটার ইমান দাও, সে যেন নিজের ভুলটা বুঝতে পেরে সে যেন সরে যায় ওর কাছ থেকে।
মেয়েটার প্রশ্নে ক্ষোভ ক্রোধ এগুলো আসে না, বরং ওর জন্য আপনি হেফাজত করে ওর জন্য ইমান আসে
সেভাবে বলে। আমি বলি যে আল্লাহ তুমি ওই মেয়েটার হেফাজত করো আর ওই মেয়েটার জন্য একটা বিয়ের ব্যবস্থা করো, ওর জন্য খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়।
না কি অসহায় আত্মসমর্পণ, আর কি বলেন আল্লাহ?
অনেক দোয়া করি ওর জন্য।
কি চান আল্লাহর কাছে আর?
ওর জন্য অনেক মঙ্গল কামনা করি, স্বামীর জন্য মঙ্গল কামনা করি, ও আমাকে দুঃখ দেয় তাতে আমার কষ্ট নাই, তারপরে ও যেন ভালো থাকে, আমি কষ্টে থাকি সেটা আমার কষ্ট আমি সহ্য করবো।
ভাগ্যিস আপনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন না, ভাগ্যিস আপনি অভিশাপ দেন না, পলাশ কোনোভাবে তার জীবনকে কিন্তু আর কোনোভাবে সাজাতে পারবে না, কোনোভাবে আর এই জিনিসগুলোকে ম্যানেজ করতে পারবে না। আপনার একটা দীর্ঘ নিঃশ্বাস যথেষ্ট পলাশের জীবন ধ্বংস হয়ে যাওয়ার জন্য। ভাগ্যিস ভাগ্যিস আপনি এই দীর্ঘ নিঃশ্বাস দেন না।
কখনো না, ওই সুখে থাক ভালো থাক, এটাই সব কামনা।
পলাশের কথা মনে করে, স্বামীর কথা মনে করে, পৃথিবীর সবচাইতে প্রিয়তম মানুষটির কথা মনে করে আর কি কি করেন ভিতরে ভিতরে?
আর আমি একটা একটা বই আছে আমার, সেই বইটা আমি প্রায়ই পড়ি, নামাজ পড়ি, ঈশার নামাজের পর পড়ে একটা দোয়া আছে, সেই দোয়াটা ও জানে না, আজকে বলছি। প্রতিটা দিন রাতে ও যখন আসে তখন ওই দোয়াটা আমি পড়ি, যাতে ও আমাকে ভালোবাসে, ওকে ভুলে যায়। যখন বিছানায় শুতে যাই, আর একটা দোয়া আছে প্রত্যেক দিন সেই দোয়াটা 20 বার করে তেলাওয়াত করি, পড়ে বিছানায় ঘুমায় যাতে ওর সামনে আমাকে ভালোবাসে।
মাঝে মাঝে আমি এই জিনিসগুলো আসলে মিরাকল বা স্পিরিচুয়াল যে পরিস্থিতিগুলোকে মানে সোনার কাঠি বা জাদুর কাঠি স্পর্শ করে দিত। স্রষ্টা তুমি অবশ্যই আছো, তুমি বিরাজমান, তুমি যদি সত্যি আমাদের এই কণ্ঠস্বর এই আমাদের আকুতিগুলো তোমার কাছে পৌঁছে থাকে, তোমার কাছে প্রার্থনা জানাতে পারি যে এসব পরিস্থিতিতে পড়ে যে মানুষটির কপালে, আমি জানি যে তুমি পক্ষপাত দিচ্ছ না, তুমি কাউকে কোন রকমের কষ্ট নিজে থেকে দিতে পারো না, বিভিন্ন হয়তো পরীক্ষার মধ্য দিয়ে একটা মানুষকে তুমি পার করো। আমার যে বন্ধুটি আজকে আমার সঙ্গে উপস্থিত, সেটা ছোটবেলা থেকে তার কপালে, তার ভাগ্যে, তার ঝুলিতে শুধুই কষ্ট পড়েছে, সবকিছু ঠিক করে দাও তুমি। তুমি এমন কিছু পরিস্থিতি তৈরি করো যে পরিস্থিতি এই মানুষটির জন্য যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ ভালো লাগা প্রাপ্য তা ফিরিয়ে দাও। পলাশ চলে আসবে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমরা অনুষ্ঠান শেষ করব। মিলা মিলা, আমি তোমার মনোযোগ আকর্ষণ করছি, জীবনে অনেক কষ্ট করেছ, অনেক অনেক চোখের পানি ফেলেছ বন্ধু, আমি আমি একটা সিদ্ধান্ত এখন আমার জায়গা থেকে নিতে যাচ্ছি। প্রথম কথা, তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে একটা জিনিস জেনে নেওয়া ভালো, যে জরুরি না যে যাকে আমি ভালোবাসি, যাকে আমি মন থেকে চাই, যার যার সান্নিধ্য আমি সবসময় পেতে চাই, তাকে পেতেই হবে, অনেকেই পায় না। যেমন আপনি পাননি আপনার কথা অনুযায়ী, যেমন পাই এখন পর্যন্ত পাওয়া হয়ে ওঠেনি আমার এই বন্ধুটির। প্রথম কথা হচ্ছে আমার জেনে নেওয়া উচিত আগে যে আমার উপরে, লাভগুরুর উপরে আপনার পরিপূর্ণ আস্থা আছে কিনা।
হ্যাঁ, পরিপূর্ণ আস্থা আছে।
আমি যদি যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের উপর আপনার পরিপূর্ণ আস্থা আছে কিনা?
হ্যাঁ, ইনশাআল্লাহ।
কারণ আমরা যেহেতু কোন প্যারালাল আদালত চালাই না, সো এখানে আমরা এতটুকুই করতে পারি যতটুকু হচ্ছে যে আপনার নিজের আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যদি আপনি আমাকে সেই সেই স্কোপটা দেন, তাহলে আমি সেই তার প্রেক্ষিতে আমার যে সিদ্ধান্তের কথাটা বলবো বা আমি বলার চেষ্টা করবো এখন, সেই সিদ্ধান্তের প্রশ্নে আপনার পরিপূর্ণ সমর্থন থাকবে, ঠিক? আপনি কথা দিচ্ছেন এবং অবশ্যই সেখান থেকে ফিরে যাবেন না, সে কথা আপনি দিচ্ছেন। একই প্রশ্ন আপনার কাছে মিলা, আমি আপনার কাছে চলে আসছি এবং আমি চাইব যে মনোযোগ দিয়ে আপনি আমার কথাটা শুনুন, যদি সম্ভব হয় তবে হ্যাঁ বলবেন, আদারওয়াইজ না বলবেন। প্রথম কথা সেটি হচ্ছে যে আমার উপরে আপনার পরিপূর্ণ আস্থা আছে কিনা বা বিশ্বাস আছে কিনা, যে লাভগুরু যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আপনি সমর্থন করবেন। যেটা আপনার পছন্দ হোক অথবা না হোক আপনি সিদ্ধান্তটা সমর্থন করবেন, ঠিক তো? ওকে, দুজনে কথা দিলেন যে আপনারা আমার সিদ্ধান্ত সমর্থন করবেন। আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হচ্ছে যে ভালোবাসা ছাড়া, বিশ্বাস ছাড়া, মহব্বত ছাড়া কোনোভাবেই একটা বৈবাহিক সম্পর্ক বেশি দিন চলতে পারে না। যদি একটা বৈবাহিক সম্পর্ক বহুদিন ধরে চালিয়ে নিতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত, তার পেছনে যে জিনিসগুলো গাঁথনি হিসাবে কাজ করে সেটি হচ্ছে ট্রাস্ট, সেটি হচ্ছে কমিটমেন্ট, সেটি হচ্ছে সেন্স অব রেসপন্সিবিলিটিস, যে জিনিসগুলো আপনাদের প্রশ্নে অনেকখানি অনুপস্থিত। তাই আমার পক্ষ থেকে সহজ এবং একদম স্ট্রেট সিদ্ধান্ত, যেভাবে ভালোবেসে বা যে চিন্তা করে হোক আপনারা একসাথে হয়েছিলেন, আপনারা পরস্পরের কাছ থেকে আলাদা হয়ে যান। এবং আমি জানি যে এই সিদ্ধান্তটা নিতে গিয়ে এবং হয়েছে মিলা, যে কারেন্টে শক খেয়ে নিজেকে আত্মহত্যা করতে হয়েছে, অনেক রকম সমস্যাকে করতে হয়েছে। তো এটাতে কষ্ট হবে আমি জানি, এটাতে সমস্যা হবে, যেমন আপনি বলছিলেন, আপনি এটাও মাথায় রাখবেন, এখন যখন কথা হচ্ছে তখন কিন্তু 20-25 লাখ মানুষ কিন্তু এটা সাক্ষী হয়ে থাকছে। তো এটা স্বাভাবিক যে উনি কষ্ট পাবেন, যে উনি পাগলের মতো আপনাকে ভালোবাসে, মানুষ তো মানুষকে ভালোবাসে, আশপাশে আপনার ছাড়া আপনার শারীরিক অবয়ব ছাড়া সে উন্নতি দেখে না। পৃথিবীতে জীবনে অনেক কিছু পাবেন, কারণ আপনি প্রচন্ড ক্যারিয়ারিস্টিক একজন মানুষ, প্রচন্ড অ্যাম্বিশিয়াস একজন মানুষ পলাশ, জীবনে অনেক কিছু পাবেন। তবে আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি, স্ট্যাম্পে লিখে দিতে পারি, এ ধরনের ভালোবাসা মনে হয় কোনো মানুষের চোখে আপনি আর কোনোদিন পাবেন না। আপনি হয়তো শুধু মানুষের কোয়ালিটিস থাকলে যে ধরনের ভালোবাসা পায় তা আমি বিশ্বাস করি না, ভাগ্যও লাগে। আমার মনে হয় স্রষ্টা আপনার ঝুলিতে এরকম পাগলের মতো ভালোবাসা দিয়েছিলেন, এই কারণে কি পরিমাণ নেগলিজেন্সি, কি পরিমাণ ঘৃণা, কি পরিমাণ উচ্ছিষ্টের মতো, আপনি কিন্তু সোনার চামচ নিয়ে মান বড় হননি, উচ্ছিষ্টের মতো ঘৃণার মধ্যে দিয়ে বড় হয়েছিলেন। সেই কারণে হয়তো স্রষ্টা আপনার ঝুলিতে এই রকম একটি অপার্থিব জিনিস, এই রকম একটি মূল্যবান জিনিস আপনার ঝুলিতে দিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে মিলার ভালোবাসা। মিলা আপনাকে ভালোবাসে না, ধ্যান জ্ঞান এবং তার সাধনার একটা বস্তুতে আপনাকে পরিণত করেছে। তারপরে মিলা, আমি জানি যে এটা ছেড়ে দেওয়ার সময় মিলার অনেক কষ্ট হবে, এবং আপনার যেমন কষ্ট হয় বা কষ্ট হয়ে এসেছে, মেনেকা টাইপ, ওই ধ্রুপদী টাইপ, ফ্রস কোয়ার্টারে ফ্রসদের চাইতে জঘন্য চরিত্রে সেই ইভা ধরনের ওই মেয়েকে ছাড়ার জন্য যখন আপনার কষ্ট হয়েছে, আপনার মতো ছাড় মানুষকে ছাড়তে গেলে তার কষ্টটা আরো বেশি হবে, এটা আমি জানি। তো এই এই হচ্ছে আমার আজকে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছে, এই হচ্ছে আমার সিদ্ধান্ত। আপনারা আমাকে কথা দিয়েছেন, যদি পারেন আমরা চাইব, যে আমি চাইব লাভগুরুর জায়গা থেকে যেভাবে একসাথে হয়েছিলেন পরস্পরের কাছ থেকে আলাদা হয়ে যান, ভবিষ্যতের অনেক বড় কোনো দুর্ঘটনা থেকে বাঁচার আগে। এটাই হচ্ছে আমার 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 মূল্যায়ন, এবং আমার মনে হয় যে এতগুলো মানুষকে সাক্ষী রেখে যে কথা দিয়েছেন সে কথা থেকে আপনি ফিরে যাবেন না। এবং শেষবারের জন্য আপনাকে বলে দিই যে আপনি একজন ফ্রি পার্সন, কোনো টেনশন নাই, আপনার কাছে আসবো আমি অনুষ্ঠান শেষ করার আগ মুহূর্তে, আপনার কাছে শুধু আমি লাস্ট কথাটা শুনব। এবং সর্বশেষ কথাটি শোনার আগে আমি পলাশের কাছে শুধু লাস্ট কথাটুকু বলবো যে সব পাবেন, ইউ আর দ্য ড্যাম স্মার্ট গাই, এবং মাস্টার্স কমপ্লিট করেছেন, আমি চাই যে খুব শীঘ্রই, এখনই তো একটা ডেভেলপার্স কোম্পানিতে আছেন, একটা বিগ শট কোন কোম্পানিতে যান এবং টপ মোস্ট এক্সিকিউটিভ লেভেলে চলে আসেন। এবং আমার মনে হয় যে ফ্রি পার্সন, আবার ইভার সাথে সম্পর্ক হওয়ার একটা পসিবিলিটি থাকলেও থাকতে পারে, আর ইভা যে ধরনের অ্যাম্বিশিয়াস ধরনের মেয়ে, আমার মনে হয় যে আপনি যখন আর একটু ফ্লারিশ করবেন নিজের ক্যারেক্টার এটাকে, আপনার ক্যারিয়ারটাকে আর একটু রিচ করবেন, ইভা হয়তো ফিরে আসবে আপনার কাছে। তবে আমার মনে হয় যে একটা ওই ধরনের মেয়ে, যে মেয়ের শরীর থেকে বিভিন্ন মানুষের ঘ্রাণ পাবেন আপনি, আমি জানি না যে কতটুকু এনজয় করবেন যখন একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে, একদম কাছাকাছি, একদম মানে ঘনিষ্ঠভাবে যখন থাকবেন, যখন আপনার সাথে প্রচন্ড ঘনিষ্ঠতম মুহূর্তে আপনি আছেন তার বাহুডোরের মধ্যে, হঠাৎ করে নাম বলবে আর একজনের, তখন আমি জানি না যে সময়গুলোকে আপনি কতটুকু এনজয় করতে পারবেন। তবে যে জিনিসটি সবচেয়ে অনেক বেশি মিস করবেন সেটি হচ্ছে একটা সাধারণ মেয়ের, খুব সাধারণ একটি মেয়ের প্রচন্ড রকমের পাগলের মতো ভালোবাসা। অসুখে যখন আল্লাহ না করুক যে আপনার যদি কোন রকম অঘটন ঘটে, শারীরিক দেখা যাচ্ছে একটা বড় রকমের অঘটন, ভুল করে মনে হতে পারে, যার প্রতিদিন 75 নামাজের পরে যার কল্যাণে সবসময় দোয়া প্রার্থনা করত, তাহাজ্জুদ নামাজ পড়ে যার প্রার্থনা করত, আপনার নিজের অজান্তে তার দোয়া পড়ত, সেসব দোয়াগুলো যাতে করে আপনি ঘনিষ্ঠতম মুহূর্তে তাকে আপনি কাছে নেন, সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে, এই জিনিসগুলোর মূল্য আজ না বুঝলেও আমার বিশ্বাস এখন থেকে 5-10 বছর পরে গিয়ে আপনি বুঝবেন।
আমি বুঝেছি 3 মাস আগে, কারণ এর ভিতরে আরেকটা ঘটনা আছে, ছোট্ট একটা
আর ঘটনা আমরা আসলে যেতে চাচ্ছি না, আমি এখন আসলে অনুষ্ঠানটাকে শেষ করে নিয়ে আসতে চাচ্ছি। আমরা সমস্ত কিছু এখন, আপনি তো হ্যাপি যে আপনি একদম, না না হ্যাপি বলতে এই অর্থে যে আলাদা হয়ে এখন আপনি তো সুখী, এখন আপনি একজন ফ্রি পার্সন, লাইক এ ফ্রি বার্ড, ঠিক আছে, আমরা আমার মনে হয় যে আমি তার আত্মীয় স্বজনের সাথে কথা বলে ব্যাপারটাকে নেগোসিয়েট করার চেষ্টা করবো। আপনি টেনশন এর মধ্যে না ফেলা যায় এবং আপনি দেখেন একদম ফ্রি পার্সন, অনেক হ্যাপি।
আপনি কি বুঝতে পেরেছেন?
আমি তো সুখী এখন। তো এখন তো আর আপনার ওর বাইন্ডিংস থাকবে না, আপনি একদম নিজের মতো করে আবার জীবন শুরু করবেন।
তো আর হ্যাপি বলতে পারবো না, ওকে নিয়ে আমাকে হ্যাপি হতে হবে।
ওকে মানে কাকে?
ওয়াইফকে নিয়ে, অর্থাৎ মুলাকে নিয়ে। নিজে তো হ্যাপি বলতে পারবো না, কারণ এখন তো ওর সাথে তো আমার লাইফটা জড়িয়ে আছে বা আমার সাথে ওর লাইফটা জড়িয়ে আছে। এখন ওয়াইফকে তো বাদে আমি তো হ্যাপি বলতে পারবো না।
কারণ আপনি আমার সিদ্ধান্তকে সমর্থন করছেন না তাহলে?
অবশ্যই সিদ্ধান্ত মানে গ্রহণ করছি বা সমর্থন করছি, কিন্তু মুলাকে ছাড়া তো আমি, যেহেতু আমি লাইফে অনেক ভুল করেছি, আমি জানি আমি ভুল করেছি। একটা ভালোবাসা মানুষের পিছনে ধরে আমি অনেক কিছু দেখছি যে ফলাফল কি এসছে, কিন্তু আমি একজনকে বিয়ে করছি। এখন তার কতটা হয়তো সুখে সুখে রাখতে পারেনি অনেক অনেক ক্ষেত্রে, এই ভালোবাসার ক্ষেত্রে। কিন্তু এখন আমি এই তিনটা মাস ওকে আমি কোনো কষ্ট বা কোন ধরনের নেগেটিভ কথা বলি না, এবং ওকে আমি অনেক ভালোবাসি, ও যেমন আমাকে ভালোবাসে।
আপনি একটু থামবেন, ওকে থামবেন, আমি কথাগুলো বলছি।
এর পিছনে একটা ছোট্ট একটা কারণ আছে যে
মাইক্রোফোনের সাউন্ড অফ করে দাও।
যে ইভা গত জানুয়ারি মাসের 20 তারিখে
সুপার বিচ, আমি তার নামটা তো শুনতে যাচ্ছি না,
জাস্ট একটু। যে ও সেই সুবর্ণের সেই ছেলে, সুবর্ণ নামের যে ছেলেটা, ওর সাথে গত জানুয়ারি মাসের মানে 20 তারিখে রিক্সায় জড়িয়ে ধরে।
এই খবর আসে কিভাবে আপনার কাছে?
আমার বাসার পাশে পাশ দিয়ে যাচ্ছে আর কি, আমরা ফ্রেন্ড মহল এক জায়গায় দাঁড়িয়েছিলাম, মেন রোড দিয়ে যাচ্ছে, কিন্তু আমার চোখে হঠাৎ করে পড়ে গেছে গুরু। সেদিন থেকে আমি বুঝতে পারছি যে আমার চোখে যখন দেখতে পাচ্ছি, মানে শুনে আমি বিশ্বাস করেছি অনেক ঘটনা আমি
আগেও দেখেছিলাম,
দেখেছি, কিন্তু এইভাবে ডিপি ভাবে দেখা হয়নি যে এইভাবে কতটা খারাপ হতে পারে বা এই ধরনের কিভাবে মেশে বা এদেরকে আসলে ভালোবাসে কিনা। যদি ভালো নাই বেশি থাকে, তাহলে একটা ছেলে যে এইভাবে কথা বলছে যাকে আমি ভালোবাসি, সে আরেকটা ছেলেকে ধরে জয়ে ধরে, ছেলেটা ওকে জয়ে ধরে আছে, ও এবারকে জয়ে ধরে আছে, রিক্সা যাচ্ছে মাথা।
এই ঘটনাগুলো তো আগেও ঘটেছে, আর এটা বুঝতে তার এত সময় লাগলো?
না গো, আমি এডিপি ভাবে যে ঘটনাটা আমি নিজে চোখে দেখছি আসলে এইভাবে দেখিনি, আর যার ফলে আর ইভাকে আমি বেশি
ভালোবাসতাম। আমি একটা কথা বারবার বলছি, একটা বিচ, আমি বলতে চাচ্ছি যে যার সামনে যেটা আছে, যা যে যে যার ভালোবাসা, যার পাগল প্রায় অবস্থা শুধুমাত্র আপনাকে ঘিরে, তার ইম্পর্টেন্স আপনি বুঝছেন কিনা? আমি এটা আমি আমি না বুঝতে পারছেন না বিধে আমার সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত একদম ফিক্সড যে আপনারা একসাথে ভালো রাখতে পারছেন না পরস্পরকে, আলাদা হয়ে যান, শেষ। আপনি ওইখানেই আরেকজনকে বুঝতে পারলেন যে সে মেয়েটা খারাপ তাই ফিরে আসা, এমন তো না। আপনার মনের যে অবস্থা, আপনি আরেক জায়গায় ভাবে ডাইভার্স হতে পারেন। বিষয়টা হচ্ছে যে ঘরে আছে তার প্রশ্নে সেই ইম্পর্টেন্সই তো আপনার তৈরি হয়নি, সেই মাইন্ডসেট তৈরি হয়নি, সে অনারটা আপনার আসেনি। কারণ খুব অল্প খুব সহজে এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ পাগলের মতো ভালোবাসা আপনি পেয়েছেন। তাই আমি বলছি যে আমার উপর যদি আপনার সমর্থন থেকে থাকে, তাহলে আমার সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন। আর যদি সিদ্ধান্তকে সমর্থন না করে আপনি বলছেন যে আমি ওর সাথে থেকে বাকি জীবন পার করতে চাই, এই যদি কথা হয়, তাহলে অনেকগুলো কথা কিন্তু এটার প্রেক্ষিতে চলে আসবে। আপনি কি চান যে তার সাথে আপনার সম্পর্কটা থাকুক, এই সম্পর্কটার আপনি বাকি জীবনটা আপনি তার সাথেই কাটাতে চান, আপনার বিবাহিত স্ত্রীর সাথে?
অবশ্যই গুরু।
তাহলে বৈবাহিক সম্পর্ককে যেভাবে মেনটেন করা উচিত, বৈবাহিক সম্পর্ককে যে রূপে রাখা উচিত, সেই সেই কমিটমেন্ট, সেই রেসপন্সিবিলিটিসকে আপনি নিতে পারবেন? যদি না নিতে পারেন, আপনাকে শুধু এতটুকু কথা বলে রাখি, খুব মনোযোগ দিয়ে শুনুন, মিডিয়া কিন্তু ইটসেলফ একটা পাওয়ারফুল একটা টুল। যদি না নিতে পারেন, আমরা যদি এটার ফিডব্যাক কোনোদিন কোনো মুহূর্তে এক সেকেন্ডের জন্য পাই যে আপনি আমাদের এই বন্ধুটিকে আপনি ভালো রাখেননি, যদি এইরকম পরিস্থিতি সামনে আমাদেরকে কখনো পড়তে হয়, তাহলে কিন্তু আমরা আমাদের এই প্ল্যাটফর্মটাকে শুধুমাত্র ব্যবহার করব আপনার আপনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমার বিশ্বাস বাংলাদেশের বিভিন্ন যারা কনসার্ন যারা আছেন, যারা বিভিন্ন সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারে আছেন, তারা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন। এবং আমি প্রথমেই বলে রাখি, যে একটা মুহূর্তের জন্য কি আপনাকে আমি বিশ্বাস করাতে সক্ষম হয়েছিলাম যে মিলাকে আপনি ছেড়ে দেন? আপনি কি বিশ্বাস করেছিলেন যে আমি বলেছি যে কথাটা? অবশ্য বিশ্বাস করেছিলেন হয়তো। আমি অন্তত দেখতে চেয়েছিলাম যে একটা মুহূর্তের জন্য আপনি ওই ব্ল্যাঙ্কটা, ওই ওই খালি ভাবটা অনুভব করতে পারেন কিনা, যে সব আছে পৃথিবীতে, সবকিছু ঠিকভাবে চলছে, সবই আছে, শুধুমাত্র আমার বিবাহিতা স্ত্রী, আমার প্রিয়তমা স্ত্রী যে আমাকে পাগলের মতো ভালোবাসে, সে নাই। তাহলে আপনার ভিতরে কি পরিমাণ খালি ভাব তৈরি হতে পারে, কি পরিমাণ ব্ল্যাঙ্ক একটা সিচুয়েশন তৈরি হতে পারে, সেটা আমি দেখতে চেয়েছিলাম। আমি যদি আমি আমি যদি ওকে আপনার কাছ থেকে সরিয়ে নিই, ও তো জীবন মৃত্যুর মতো বেঁচে থাকবে, ওই বাঁচা না বাঁচার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমি তো কখনোই অন্যায় কাজটা করতে পারি না।
This track was downloaded from fusionbd.com.
যে মিলাকে বলবো যে আপনার কাছ থেকে সরিয়ে নেওয়ার কথা, আমি তো দেখে বুঝতেই পারছি যে যার মুখ থেকে একটা কথা পর্যন্ত বের করতে পারছি না, যে প্রচন্ড চোখের পানি আর এই হিচকিতে তার কথা বলাটা দায়ী হয়ে উঠেছে, তাকে যদি আপনার কাছ থেকে সরিয়ে নিই তাহলে তার বাঁচানা বাঁচার সময়, কমাই গেলে যেভাবে মানুষ পড়ে থাকে নিথর হয়ে, ঠিক সেই রকম অবস্থা হবে তার। কি পুণ্য করেছিলেন আমি জানি না রে ভাই, বাট এই পরিমাণ ভালোবাসা সবার কপালে জুটে না। কিন্তু আমি শুধু এই কথাটা বলেছিলাম এই কারণে যাতে করে আপনি অনুভব করতে পারেন যে সব ঠিক আছে, সবই ঠিক মতো চলছে, শুধু একটা মানুষ আমার সাথে নয়, সেটি হচ্ছে যাকে আমি জীবনে সবচেয়ে বেশি অবহেলা করেছি, যাকে চোখে আঙুল দিয়ে প্রতি মুহূর্তে আমি ছোট করেছি, আমার সেই পূর্বতন সম্পর্ক রেস ধরে, সেই মানুষটি শুধু নাই। এই খালি ভাবটা আপনাকে কতটুকু কষ্ট দিতে পারে, এই খালি ভাবটা আপনি অনুভব করতে পারছেন কিনা, শুধু সেই কারণে কথাটা বলেছিলাম, আর কিছুই না। কোনোভাবেই কি এতটুকু অনুভূতিতে এসেছিল তখন যে আসলে সব যদি থাকে, আমার মিলা যদি না থাকে, আমার জীবনটা কি হবে? সত্যি কথা বলেন তো, এক মুহূর্তের জন্য কি এসেছিল যে সবই যদি ঠিক থাকে, তাই যদি হয়, সত্যি যদি আলাদা হয়ে যায় তাহলে কি হতে পারে?
এটা ভেবেছিলাম গুরু, এটা ভেবেছিলাম, তারপর ওর কাছে বলতাম যে আসলে কি আমার আসলে অনেক ভুল হয়েছে।
এখন যখন আমি বললাম যে আপনার আলাদা হয়ে যান, সত্যি যদি তাই হতো, আলাদা হয়ে গেলে সব ঠিক আছে, শুধু আপনার ভালোবাসা মানুষটি পাশে নাই, তখন যে পরিমাণ কষ্টটা ভিতরে কাজ করার কথা, সে ধরনের কষ্ট কি ভিতরে কাজ করছিল যখন এখন যখন বললাম যে তাই যদি হয়, যদি আমি আমার বউকে হারায় ফেলি?
হ্যাঁ গুরু, এটা অবশ্যই পাচ্ছিলাম যে ও আমাকে কতটা ভালোবাসে, আমি আমি বুঝাতে পারছি কিনা জানি না গুরু। এক বছর তিন মাস বিয়ে হয়েছে, এই তিন মাসের মধ্যে, এই এক বছর তিন মাসের মধ্যে তিন মাস কিন্তু ওকে আমি পেয়েছি বা আমার কাছে পেয়েছি, আর এক বছর ওর সাথে আমার কোনো ইয়া ছিল না, মানে যোগাযোগ ছিল কিন্তু যেটা আমরা ওই মানে
ছিল,
কিন্তু এখন বুঝতে পারছি যে গুরু যে ওকে আসলে, ওকে ছাড়া আসলে আমার অন্য কিছু ভাবনা বা চিন্তা না করাটাই ভালো বা ঠিক হবে না।
কিন্তু গুরু এখানে একটা কথা আছে আমার, সেটা হলো যে কেন যেন আমি ব্যক্তিগতভাবে ভরসা পাচ্ছি না যে মানুষ এখনো ওই সিটেই তাকে বসা দেখছি, অনেক বেশি নির্লিপ্ত দেখছি। এটা হলো
জরুরি না নির্লিপ্ত ভাবে যে আবেগ প্রকাশ করছে,
আমি আমার কথাই
বলতে হবে, কথাগুলো জরুরি।
জি জি,
দিস ইজ লাভ অল অ্যাবাউট দ্য রেসপন্সিবিলিটিজ। এখন আমি একটু মিলার কাছে একটু কথা বলতে চাই। মিলা একটু কথা বলুন, কথা বলুন, নিজের কান্নাটাকে কন্ট্রোল করুন। বিরতিতে ওদের সাথে কমিউনিকেশন করার জন্য চেষ্টা করা হয় এবং আমাদের যিনি জাজ প্যানেলে যারা আছে তারা যেন অবশ্যই ফ্রিকোয়েন্টলি কমিউনিকেশন রাখে,
ইনশাআল্লাহ
অ্যাটলিস্ট মাসে একবার, অ্যাটলিস্ট দু মাসে একবার মিনিমাম। যদি কোন রকমের অবজেকশন থাকে, আমাদের শক্তি আমরাই অনেকেই আছে আমাদের সাথে, একজন দুইজন না, লাখ লাখ মানুষ শুনে এই প্রোগ্রাম, বিশ পঁচিশ লাখ মানুষ একসাথে হিট করে এই প্রোগ্রামে, নট অনলি ইন দিস কান্ট্রি, আউট অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত জায়গা থেকে শুনছে, এবং অনেক পদস্থ কর্মকর্তা যারা এই ধরনের ভূমিকা রাখতে পারে তারাও শুনছে। কথা একটা, যে কথা আপনি দিয়েছেন যে সে এতিম না, কোনোভাবেই এতিম না, আমার মতো একটা, যদি আমি তেমন কিছুই না, আমার মতো রিলেশনশিপ তৈরি হয়ে যায় তখন এই ধরনের মানুষের সাথে যারা এই প্রোগ্রামগুলো শুনে, আমরা জানি এটা। আপনি কথা দিয়েছেন, আপনি যেভাবেই কথা আবেগের সাথে দেন বা নির্লিপ্তভাবে বলেন কোনো সমস্যা নাই, বাট আপনি কথা দিয়েছেন যে আমি তার সাথেই, মিলার সাথে আপনার জীবন, বাকি জীবনগুলো কাটাতে চান, এবং তার বৈবাহিক সূত্রে যেহেতু সে আপনার স্ত্রী, তার প্রতি যে পরিমাণ শ্রদ্ধাবোধ রাখা উচিত, তার প্রশ্নে যে পরিমাণ ভালোবাসাবোধ তৈরি হওয়া উচিত, আমার মনে হয় সেই পরিমাণ কিছুটা টান আপনার তার প্রশ্ন অনুভব করেন, ভালোবাসা বলে কিনা জানি না, তবে কিছুটা টান অনুভব করেন, কারণ আপনি ভালোবাসার বড় কাঙাল, আপনি খুব ভালো করেই জানেন যে পৃথিবীতে আপনি সব পাবেন, এই ভালোবাসাটা পাবেন না, সেটা আপনি আবার খুব ভালোভাবেই জানেন, আমার ধারণা সেটা আপনি কখনোই হারাতে চান না, এটাও আমার বিশ্বাস আর কি। এবং এখন যেটা আমার চাওয়ার সেটি হচ্ছে যে বৈবাহিক স্ত্রী হিসেবে তার প্রশ্নে যে পরিমাণ শ্রদ্ধাবোধ থাকা উচিত, তার যেভাবে তাকে যে অনারটা দেওয়া উচিত তাকে যে আপনি দিনের পর দিন যে মেন্টালি যে টর্চারটা করেছেন সেই টর্চারটা যেন কোনোভাবেই না হয় এবং আপনার চোখে মুখে আপনার অ্যাটিটিউডে আপনার দেহভঙ্গিতে কোন জায়গাতেই অন্য কারো প্রতিচ্ছবি যেন না দেখতে পাওয়া যায়, কোন রকমের এক্সিস্টেন্স কারো যেন না থাকে যাতে করে আমার এই বন্ধুটা কষ্ট পেতে পারে। যদি তাই হয় এবং আমাদের কাছে যদি এই ধরনের কোনো এভিডেন্স বা কোন রকমের এক্সপ্লেনেশন বা কোন রকমের কোনো অবজেকশন আসে আমরা অবশ্যই আমাদের প্ল্যাটফর্মটাকে প্রায়শই ব্যবহার করব আপনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য। আপনি কি আমাদের কমিউনিকেশন তো ক্লিয়ার পলাশ, আপনি কি কথা দিতে পারেন যে সবকিছুর ঊর্ধ্বে রেখে আপনার প্রিয়তমা স্ত্রীকে জীবনের শেষ দিন পর্যন্ত যে পরিমাণ শ্রদ্ধাবোধ যে পরিমাণ ভালোবাসায় আগলে রাখার দরকার সেটা রাখতে পারবেন? পারবেন যদি পারেন ওই ভালোবাসার মানুষটাকে আমাদের সাথে হাতটা ধরেন, ধরে তাকে কথা দেন, কথা বলেন, দুজনে পরস্পরের সাথে কথা বলেন, দুজনের সামনে মাইক্রোফোন থাকলে দুজনে কথা বলেন এবং আমরা নাই, দ্য লাইট ইজ অফ। আমি বলছি যে দুইজন দুজনকে কথা দেন এবং আমরা যে কথাগুলো দিচ্ছেন পরবর্তীতে কোন আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হয় কারোর মাধ্যমে তখন আমরা এই জিনিসগুলোকে এভিডেন্স হিসেবে নিতে পারব। কি কথা দিচ্ছেন এবং তার প্রেক্ষিতে মিলা আপনার যদি কিছু বলার থাকে কথা বলুন, পরস্পরের মধ্যে কথা বলতে থাকুন, ভেবে নেন যে কেউ নাই শুধু আপনারা আছেন, শেষবারের মতো কথা দেন দুজন দুজনকে। কথা বলুন, দুজনে কথা বলুন এবং দুজন দুজনকে যদি আমাদের দিকে তাকাতে আপনাদের সমস্যা হয় দেখেন আপনারা হাত বাড়ালে চতুর্দলার উপর থেকে গোটা ঢাকা শহরকে দেখতে পাচ্ছেন।
আমি ভুল করেছি নীলের মিলা, আমি সরি, ভেরি ভেরি সরি। আর আমি যেটা তোর প্রতি কষ্ট দিয়েছি আমি হয়তো বা জানতে বা অজান্তেই দিয়েছি, তো এর পরবর্তীতে আর হবে না ইনশাল্লাহ। আর আমি তোমাকে ভালোবাসি, আসলে ভালোবাসি, কিন্তু অতীতের কিছু ঘটনার কারণে হয়তোবা আমাকে অনেক সময় অনেক মানে হয়তোবা কিছু কিছু ব্যবহার খারাপ ব্যবহার করে থাকি, সরি, আর করব না ইনশাল্লাহ। আর আমিও চাই তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসবো ইনশাল্লাহ, আর এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। যা হয়ে গেছে হয়ে গেছে, আমাদের দাম্পত্য জীবনটা যেন সুখী হয় সেটাই চাই ইনশাল্লাহ।
আপনার জন্য সারা জীবন পড়ে আছে মিলা, আমি চাচ্ছি দুইজন দুজনের সাথে কথা বলুন,
সহায় হন
মিলা। আপনার যদি কোনো ভুল থেকে থাকে সেটা তাকে একনলেজ করেন এবং এমন ভাবে কথাগুলো দেন যাতে করে এটা আপনাদের সারা জীবনের সাক্ষী হয়ে থাকে। কথা বলুন,
হ্যাঁ আমি ক্ষমা করে দিলাম। আর আমি এতটুকু তোমাকে বলতে চাই যে আমি মাঝে মাঝে কিছু কিছু জিনিস পছন্দ করি না, তো সেগুলো আমি তোমাকে বলেছি, আমি মনে করি যে তুমি সেগুলো আবার করবা আমার ভালোবাসা, আমি যেগুলো পছন্দ করি আমি মনে করি যে তুমি সেগুলো প্রাধান্য দিবা। আর আমি যে তোমাকে ভালোবাসি না তা না, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আর জীবনে যা করেছি অতীতে যে দুর্ঘটনা ঘটে গেছে আমি এটা আর মাথায় নিতে চাই না। আর যা হোক এখন তোমার মাঝে বা তুমি আমার মাঝে বেঁচে থাকবা আমি এই আশা তোমাকে দিচ্ছি, কারণ আমরা চাই ভারতে এবং দাম্পত্য জীবন সুখী রাখতে।
আরো কিছু কথা শুনি, দুজনে কি প্ল্যান ছিল, প্রথম বেবি কি চাচ্ছেন আপনারা, ছেলে না মেয়ে?
গুরু ওর সবসময় ইচ্ছা যে ছেলে হোক।
ছেলের নাম কি রাখতে চাচ্ছেন?
ছেলে আমি মানে আমার বাবা মারা গেছে তো আমি ওর মাঝে মাঝে বলি আমার প্রথম যে বেবিটা হবে সেটা যদি ছেলে হয় তাহলে আমি তাকে আব্বু বলে ডাকব।
ঠিক আছে, আপনাদের জন্য অনেক সহজ করে দিয়েছে যে গ্রুপটি, সেই গ্রুপটির নাম হচ্ছে হোটেল প্রসাদ প্যারাডাইস। অনেক ধন্যবাদ তাদেরকে, এ ধরনের স্বপ্নময় জায়গা থেকে যারা শপথ তাকে আরো বেশি ঝালিয়ে নেওয়ার সুযোগ পায় আপনাদের কল্যাণে। হোটেল প্রসাদ প্যারাডাইস হচ্ছে সমুদ্র থেকে একান্তই কাছে, যেখানে দাঁড়ালে সমুদ্রের গর্জন শোনা যায়, দুই ধাপ আগালে পায়ে এসে বাড়ি খায় সমুদ্রের পানি। ভালোবাসার অদ্ভুত এক মিলন মেলা কক্সবাজারে এই হোটেলটি। আপনাদের জন্য দুই রাত তিন দিন এই প্যাকেজটি ডিজাইন করেছে হোটেল প্রসাদ প্যারাডাইস। আমি এখন আপনাদের দুইজনকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি কল্পনার সেই জায়গাতে যেখানে প্রাসাদ প্যারাডাইজের বারান্দায় দাঁড়িয়ে আছে মিলা আর তার স্বপ্নময় পুরুষ পলাশ, এবং তারা সামনের দিকে তাকিয়ে আছে সমুদ্রের আধোয়ালা আলো, শুধুমাত্র আওয়াজটা শুষ্ক করে তাদের কানে এসে লাগছে, উথাল পাথালা বাতাস, স্বপ্নের কথা, ভবিষ্যতের জীবনের কথা, তাদের সেই ভবিষ্যৎ সন্তানের কথা যাকে মিলা আব্বু বলে ডাকবে, সেসব কথোপকথন বলে একটু শুনে নি, চলে যাই আমরা সেই জায়গাতে এবং দুজনের কথোপকথন।
গুরু আসলে বিয়ে হওয়ার পর
গুরু একদম
শ্রোতাদের উদ্দেশ্যে বলি, আমি
শ্রোতাদের উদ্দেশ্যে আপনি পরে আবার বলবেন, একদম চলে যান হোটেল প্রাসাদ প্যারাডাইজের দোতলার সেই বারান্দাতে, সুযোগ যদি থাকে যেখানে দোতলা অথবা তিনতলা করে রুম আপনারা পাবেন, এবং আমি নিজেও ওখানে গেছি, অদ্ভুত অদ্ভুত এক মিলন মেলা, এবং ভালোবাসার মানুষদের জন্য এর চাইতে বড় গিফট আর হতে পারে না মিলা, এবং আমার মনে হয় জীবনের এক বছর তিন মাসে যে কষ্ট পেয়েছেন আপনি মিলা, আর জীবনে ছোটবেলা থেকে বাবা এবং একজন মাকে হারিয়েছেন তার জন্য যে কষ্ট আপনারা পেয়েছেন, সমস্ত কষ্টগুলো এক লহমায় ভুলে যাবেন, ভালোবাসার যে একটা চমৎকারিত্ব আছে সেদিন টের পাবেন, যে এক সেকেন্ডে কয়েক জনমের বাঁচা বাঁচা যায়, সেটাই হচ্ছে হোটেল প্রাসাদ প্যারাডাইজের সেই ব্যালকনি। আমরা একটু ঝলক দেখতে চাই, তাই বলছি একটু কথা বলুন এবং আপনাদের ভবিষ্যৎ জীবনের কথাগুলোকে মাথায় রেখে কিছু বলুন। একদম দাঁড়িয়ে আছেন প্রাসাদ প্যারাডাইজের বারান্দায়, শুষ্ক করে বাতাস আসছে, এলোমেলো উথাল পাথাল করে দেয়া বাতাস।
আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তো ওই সময় হয়তো আমার খুব ফিল করছে যে কখনো কোথাও নিয়ে যেতে পারিনি, তুমি থাকবে আমার পাশে থাকবে, আমি বুকে কখনো তোমাকে ঠাই দিতে পারিনি, আমি মনে করি সেই সেই হাওয়া, সেই হিমের হাওয়ার মিতি করে সেখানে হয়তো বা পাবো, তার মাঝে তুমি আমার পাশে থাকবে, আমি থাকবো তো অবশ্যই, আমি নতুন করে একটা জীবন হয়তো বা ভালোবাসা শুরু তো হয়েছেই, আরো কিছু ভালো কিছু হয়তো পাবো, আমি সেই আশাই করতেছি, আমি মনে করি যে তুমি আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে।
অবশ্যই আমি তোমাকে অনেক ভালোবাসা দিব, যেটা তুমি চাও যেভাবে চাও ঠিক সেভাবে অনেক ভালোবাসা দিব।
অতীতের কষ্টগুলো মনে নিও না, নতুন করে জীবন গড়তে চেষ্টা করি,
একটু জোরে শুনি আমরা শুনতে পাচ্ছি না, একটু জোরে,
নতুন করে জীবন গড়তে চেষ্টা করি, আমি আশা করি সুখ আমাদের হাতের নাগালেই চলে আসবে ইনশাআল্লাহ, আর ভালোবাসার বন্ধনের জন্য আমরা দুজন আবদ্ধ হতে পারি।
এভাবে হচ্ছে না, এক কাজ করি, এতক্ষণ পরে মিলার মুখে হাসি শুনলাম না, অদ্ভুত আমি পলাশকে ব্যালকনিতে রাখি, না মিলাকে আমি ব্যালকনিতে রাখি, পলাশকে বরং রাস্তার এই পাশে যে সমুদ্রের ঠিক আছে, মানে রাস্তাটার এই পাশে হচ্ছে প্রাসাদ প্যারাডাইজ বুঝছিস, আর রাস্তার ওই পাশে হচ্ছে সমুদ্র,
আর ওখান থেকে ডাকবে,
হ্যাঁ উপর নিচ থেকে ডাকবে আর কি, জিন্স পরা আর একটা টি শার্ট পরা, পলাশ নিচে সমুদ্রের পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে।
আচ্ছা গুরু, এক্ষেত্রে আপনি ওই টি শার্টের কালারটাও দিয়ে দেন,
কি কালার দিয়ে বল,
ব্ল্যাক,
এখন আমি জিজ্ঞেস করি পলাশে কি কালার,
আচ্ছা পলাশ
গুরু আমার পছন্দের উপর নির্ভর না করে আমার মনে হয় মিলার কাছ থেকে
স্বামীকে কোন পোশাকে বেশি ভালো লাগে,
হোয়াইট কালারের অনেক সুন্দর লাগে,
ঠিক আছে সাদা হোয়াইট একদম টি শার্ট, এবং হোয়াইট টি শার্টের বুকের মধ্যে শুধু একটা সমুদ্রের একটা ছবি দেয়া, আর আর আমার বন্ধু মিলা দাঁড়িয়ে আছে তিনতলার ব্যালকনিতে, একদম নেভি ব্লু, পুরো নেভি ব্লু শাড়ি, নেভি ব্লু একটা ছোট্ট টিপ, এবং চুলটা খোপা করে বাঁধা, না খোপা না চুল খুলে দি, এলোমেলো বাতাস উড়ে যায়, এবং সেই সমুদ্রের পা ভিজিয়ে ওখান থেকে জোরে চেঁচিয়ে বলছে সেই ম্যাজিক্যাল থ্রি ওয়ার্ড, আই লাভ ইউ, এবং সে উত্তরও দিচ্ছে এখান থেকে মিলা, লোকজন কিন্তু চলাচল বন্ধ, একটার পরে কেউ নাই তেমন, এবং সেখান থেকে প্রায় দুইটার কাছাকাছি সময় আর কি, দুইটার কাছাকাছি মানে একটা পঞ্চান্ন ধরো বাড়ছে তখন, এবং মিলা উত্তর দিচ্ছে আই লাভ ইউ।
আচ্ছা আমরা ওদের কাছ থেকে,
হ্যাঁ সেটাই সেটাই,
হ্যাঁ প্লিজ
আই লাভ ইউ,
আরেকটু চিৎকার
আই লাভ ইউ,
অত আসতে বললে তো কথাটা পৌঁছাবে না,
বেশ দূর তো,
আই লাভ ইউ,
আই লাভ ইউ টু, আই লাভ ইউ পলাশ, আই লাভ ইউ,
আই লাভ ইউ। আলহামদুলিল্লাহ আমি যতটা ভুল করেছি আমি হাতচিটে এসে গুরুর সান্নিধ্যে এসে আমি ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি নতুন জীবন গড়ব। গুরু আমাকে আরেকটা স্বপ্ন দেখাচ্ছে যে যেখানে আসলে বিয়ে করার পর থেকে আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারিনি, কোনো কোথাও বেড়াতেও নিয়ে যেতে পারিনি। আমার মনে হয় সে সুযোগটা গুরু আমাদের করে দিয়েছেন, আর আমি মনে করি যে এই সুযোগটার মাধ্যমে আমাদের ভালোবাসা আরো গভীর 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 যেন হয়, আর জীবনের শেষ পর্যন্ত যেন আমি তোমাকে ভালোবাসতে পারি, আর তুমিও যেন আমাকে ভালোবাসতে পারো, কোনো রাগ অভিমান যেন আমাদের মধ্যে বিরাজ না করে। আর আমি শ্রোতাদের উদ্দেশ্যে করে বলি, আমার মতো ভুল কেউ করেন না, কারণ আমি লাইফে অনেক ভুল করেছি। আসলে আমি যদি একজন মাস্টার্স পাস একজন ছেলে আসলে ভুল করেছি, জেনে শুনে ভুল করেছি। আমি আমার ওয়াইফকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর আমি কষ্ট দিব না, আমি চাই তার সাথে জীবন করতে। আর আসলে আমার জীবনে অনেক কষ্ট রয়ে গেছে, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি এ পর্যন্ত, যাক এখন বর্তমানে অনেক সুখে আছি। আর আমি ওকে কষ্ট দিয়েছি, ও জীবনে ছোটকাল থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে। আমি চাই যে আমাদের নতুন জীবন একটা শুরু হোক, আর ভালোবাসা যেন আরো বেশি বেড়ে যায় একজন একজনের প্রতি। আমি ছোটদের কাছে এই আহ্বান করি এবং তাদের কাছে আমি দোয়া চাই যেন আমার যেন দোয়া করা হয়। আর আমি যেটা বলেছি যে যে আমার ভালোবাসা যে যিনি ছিলেন এবার সেও হয়তো বা শুনছেন, আমি বলি যে দেখো যে অনেক ভুল করেছে, জীবনে অনেক ভুল করেছে, প্লিজ আর ভুল করো না, আর কোনো ছেলেকে তুমি কষ্ট দিও না, প্লিজ প্লিজ। তোমার বাবা অসুস্থ, প্লিজ তুমি তুমি তাকে তোমার বাবাকে কষ্ট দিও না, আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি ধৈর্য দিয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি, আমার মতো হয়তো ছেলে তুমি পাবা কিনা জানি না, তবে দোয়া করি আমার থেকে অনেক ভালো 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 একটা ছেলে পাবো, একটা ভালো হিরো পাও, আমি দোয়া করি। আর সেটাও আমি সেই মানুষের কথা বলি যে তার জন্য দোয়া করবেন যেন সে সুখে থাকেন, আমরা তো অবশ্যই সুখে থাকবো, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দুজনেই সুখে থাকতে পারি, আর তার জন্য দোয়া করবেন। আর তার বাবা অসুস্থ, আমি আশা করি যে তার বাবা একটা ব্যবস্থা করবেন। আর আরেকটা কথা বলি যে আমি উপদেশে করে বলি, প্লিজ আর ভুল করো না, বয়স অনেক হয়ে গেছে, অতএব তুমি ভুল করো না প্লিজ। আর শ্রোতাদের বলি, কাউকে আপনি আমার মতো এরকম কাউকে ঠকাবেন না, প্লিজ কাউকে ঠকাবেন না। আমার অন্তঃস্থল থেকে বলতেছি যে এরকম কষ্ট আর কাউকে দিন না, যদি কেউ করে থাকেন, যদি কোনো মেয়ে বা কোনো ছেলে যদি আরেকজন একজনের প্রতি যদি কষ্ট দিয়ে থাকেন, একজন একজন হিরো বা হিরোইন হয়ে আরো তিনজন বা চারজন হিরোইনের সাথে বা হিরোর সাথে যে আপনি দুর্ব্যবহার করবেন বা তার সাথে সময় ইউজ করবেন বা জাস্ট সময় পাস করার জন্য এগুলো করবেন, আমি প্লিজ না করার জন্য। আমরা মুসলিম, আমরা বাংলার একটা ভালো একটা স্বাধীন দেশে বাস করি, আমার মনে হয় যে এই ধরনের সিচুয়েশন না থাকাই ভালো। সো আমি সবার উদ্দেশ্যে বলি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।
আমার জন্য শ্রোতারা সব দোয়া করবেন, আমি যাতে আমার স্বামীকে ভালোবাসতে পারি, সংসারটা সুন্দরভাবে সাজাতে পারি, অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে যাতে সুখে দিন কাটাতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবকিছু ভুলে গিয়ে আমরা দুজনে সুখে শান্তিতে আমাদের দাম্পত্য জীবনটা কাটিয়ে দিতে পারি।
আপনাদের দুজনের জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক আদর, অনেক স্নেহ, অনেক কিছু থাকলো। এবং আজকে যেন টেক্সট বা মেসেজের জন্য বন্যা রয়েছে।
আর গুরুকে আমার কি বলবো, গুরুর পাশে সালাম করতে মন চাচ্ছে।
তোমাকে তো বোন বলে ডেকেছে
গুরু, আজকে আপনি আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিলেন।
না আমি এখন বুঝতে পারিনি,
এখানে না আসলে
আমি খুশি এখনো হতে পারিনি বোন। আমি খুশি হব তখন যখন আমি এখন থেকে দুবছর পরে শুনব যে তুমি ভালো আছো, তুমি সুখে আছো, তোমার মতো ভালো একটি মেয়ের যতখানি ভালো থাকার কথা ততখানি ভালো আছো। রূপবশী ধরনের কোন মেনেকা ধরনের কোন ধ্রুপদী চরিত্রের কোন মেয়ে তোমার মতো সত্যি একজন নারীকে কখনোই কষ্ট রাখতে পারে না। তাহলে আমাদের পৃথিবী মিথ্যা, আমাদের সৃষ্টি মিথ্যা, সবকিছু মিথ্যা হয়ে যায়। আমি আমি তখন খুশি হব, শেষ হাসি তখন হাসবো যখন শুনবো যে তুমি অনেকদিন পরেও অনেক ভালো আছো। এবং আমার মনে হয় যে পলাশ যে কথা দিয়েছে এতগুলো মানুষকে মাথায় রেখে ডেফিনেটলি পলাশ তার কথা রাখবে। এবং সবার জন্য আমাদের শুভকামনা থাকবে, সবাই যেন সবাই ভালো থাকে। আমরা অনুষ্ঠান শেষ করছি, আর অনুষ্ঠান শেষ করার আগে একটি কথা যে এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা মানুষকে কিভাবে চুম্বুকের মতো আকর্ষণ করে। আমার আজকের এই জাদুর বাক্স মনে হয় ভেঙে যাওয়ার উপক্রম, যে পরিমাণ বাঁধের পানির মতো টেক্সট এবং মেসেজ যাই বলি না কেন এসেছে। তো কিছু প্রাপ্তি স্বীকার, কিছু টেক্সট নেব, তারপর আমরা চলে যাব আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে।